exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। বুধবারের রাতে 11টার সংবাদের পরপর এই একটা বাক্য দিয়েই আমার সময় শুরু হয় এবং রাত 1টা অবধি আপনার সঙ্গে আমি থাকি। একটি জীবনের গল্প এখানে হ্যালো 8920 এর মঞ্চে মঞ্চায়িত হয় এবং সেই গল্প কখনো আমাদেরকে কাঁদায়, কখনো আমাদেরকে হাসায়, কখনো অন্যরকম একটা অনুভূতির মধ্যে নিয়ে যায়। সারা সপ্তাহ জুড়ে বিভিন্ন রকমের টেক্সট আসতে থাকে, মেইল আসতে থাকে, ফোন কল আসতে থাকে সেই গেস্টের উপরে এবং বিভিন্ন রকমের কমেন্টস আসতে থাকে। এরই ফাঁকি ফাঁকে কেউ হয়তো অনুপ্রাণিত হন নিজের জীবনের গল্পটাও ইথারে ভাসিয়ে দেবার জন্য, লাখ লাখ মানুষের কানে পৌঁছে দেবার জন্য, হৃদয়ে পৌঁছে দেবার জন্য। সেই গল্প শুনে হয়তো বা কেউ আবার অনুপ্রাণিত হয়। এমন করে করেই আমরা ধীরে ধীরে প্রায় 300 পর্বের দিকে এগিয়ে চলেছি। উদ্যানে বা ফল মাইটি আল্লাহ, আই এম রিয়েলি প্রাউড এই কথা বলতে যে আজ পর্যন্ত একটা গল্পও আমাদের এখানে পুনঃপ্রচার হয়নি এবং আজ পর্যন্ত প্রতিটি গল্পই আমি আপনাদের সামনে নিজে বেছে উপস্থাপনযোগ্য করে উপস্থাপন করতে পেরেছি। এটা আমার জন্য নিঃসন্দেহে অনেক বড় পাওয়া। 2013 সালে এই অনুষ্ঠানটি ইউনিসেফের মিনা অ্যাওয়ার্ড কর্তৃক বেস্ট ক্রিয়েটিভ প্রোগ্রাম হয়, 2015 সালে হয় এবং 2014 সালে জেবিএসবি বেস্ট রেডিও প্রোগ্রাম হয়। যাই হোক, অর্জনের কথা বলবো না, বরং আজকে কে এখানে নিজের জীবনের গল্প বলতে এসেছেন, এই যে আমাদের যে ধারাবাহিকতা আমরা ধীরে ধীরে 300 পর্বের দিকে এগিয়ে যাচ্ছি সেই জায়গাটিতে আরও একজন যুক্ত হচ্ছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাবো। এবং এই অনুষ্ঠানে যদি আপনি যুক্ত হতে চান তাহলে আমাদের এখানে ফোন দেবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ওকে, আমার সঙ্গে কে রয়েছেন চলুন এই পর্যায়ে আমি একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন।
আমার নাম রিদি।
রিদি
জি।
রিদি এই মুহূর্তে এজ কত?
34।
আচ্ছা, আর আপনি থাকছেন কোথায়?
আমি এখন উত্তরাতে আছি।
উত্তরাতে আছেন, আর জন্ম জেলা?
সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের মেয়ে রিদি, নামটা অনেক সুন্দর, সে আজকে এখানে এসেছে তার নিজের জীবনের গল্প বলার জন্য। তার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি হ্যালো 8920 নিশ্চয়ই শোনেন?
জি।
কতদিন যাবত শুনছেন?
2 ইয়ার্স।
দু বছর ধরে? অন অ্যান্ড অফ মানে দু বছর ধরে আপনি শুনছেন নাকি একটানা শুনে যাচ্ছেন?
না, একটানা শুনছি না, মানে অন অফ দুটোই শুনছি।
শুনছেন। আপনার কোনো ফিডব্যাক আছে এই অনুষ্ঠানটা নিয়ে, মানে ভালো লাগা বা মন্দ লাগা যে কোনো কিছু?
হ্যাঁ, মানে এখানে যারা আসে জীবনের গল্প বলতে, যা বলিব সত্য বলিব, যারা নিজের সত্যটাকে তুলে ধরে, এদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে কতটা সাহস না হলে তারা নিজেরটা সত্য কথাগুলো বলতে আসছে।
সেটা তো জেবিএসবির ক্ষেত্রে এবং হ্যালো 8920 এর ক্ষেত্রেও ব্যাপারটা আসলে তাই। এখানে একটা বিষয় একটু বলি, কেন জানি আজকে অনুষ্ঠানটা নিয়ে বলতে ইচ্ছে করছে। আমি একটা ফোন কল পেয়েছি এরকম যে চিটাগাঙ্গের খাগড়াছড়ি থেকে একজন চাকমা ভদ্র মহিলা আমাকে ফোন করেছেন গত সপ্তাহে প্রচারিত প্রিয়াঙ্কার জীবনের গল্প শুনে এবং তিনি আসতে চাচ্ছেন তার জীবনের গল্প বলার জন্য। এমন হতে পারে সামনের সপ্তাহে আমরা তাকে প্রেজেন্ট করব আপনাদের এখানে। তো বুঝুন যে একেবারে খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলের গ্রামের একটা চাকমা পরিবারের মেয়ে, সে তার নিজের জীবনের গল্প বলার জন্য সে এত দূর থেকে সে আমাদের এই ঢাকা শহরে আসতে চাচ্ছে তার নিজের জীবনের গল্পটা বলার জন্য। মানে এই অনুষ্ঠানটার ব্যাপ্তি বা এই অনুষ্ঠানটার পাওয়ার কতটুকু? আপনি কেন ফিল করলেন যে আজকের এই গল্পটা?
আমি লাস্ট এপিসোড প্রিয়াঙ্কার গল্পটা শুনেছি, শোনার পর আমার খুব কষ্ট লেগেছে। সে তার ফ্যামিলিকে ফিরে যেতে চাচ্ছিল কিন্তু তার ফ্যামিলি তাকে সাপোর্ট করেনি। মানে একটা ফ্যামিলি কিন্তু একটা মেয়ের জন্য অনেক বড় একটা ফিডব্যাক,
রাইট?
সে মানে সেটা সে পাচ্ছিল না ওইখান থেকে এবং তারপরে সে তার প্রত্যেকটা ভুল আরো ভুলের দিকে
এগিয়ে যাচ্ছে। এবং এটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, আমি বলবো ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এটা তাই। কিন্তু একটা ছেলে যতটা ভুল করে একটা ফ্যামিলিতে গ্রহণযোগ্যতা পায়, একটা মেয়ে কিন্তু ওই জিনিসটা পায় না। মেয়ে একটা ভুল করার সঙ্গে সঙ্গে মনে করা হয় যে বাবার সম্মান চলে গেল, পরিবারের সম্মান চলে গেল, নাকে চুনকালি পড়লো এবং ওই মেয়েকে কোনোভাবেই ফ্যামিলিতে রাখা যাবে না। এটার পেছনে কিন্তু আমাদের সমাজে অনেকখানি দায়ী। যাই হোক, আজকে আপনার জীবনের গল্প থেকে আমরা কি পাই সেটাই দেখার বিষয়। চলুন শুরু করুন একেবারে ছোটবেলা থেকে।
ছোটবেলা থেকে আব্বু রিটায়ার্ড অফিসার ছিলেন, মানে গভর্নমেন্ট জব করতেন। সেই সুবাদে আমাদের দেখা যেত যে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যেতাম আমরা। তো আব্বু খুব ভালো জব করতো, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস অনেক ভালো। আর একটা কথা বলে রাখি, আমার বাবার সেকেন্ড বিয়ে ছিল।
আপনার মা?
হ্যাঁ। তো আমার যিনি বড় মা ছিলেন তিনি অসুস্থ ছিলেন, সেই ঘরে আমার দুইটা ভাই। আমার বড় মা অসুস্থ থাকাকালীন আমার ফুপু এবং আমার দাদি আমার আব্বাকে আমার মার সাথে বিয়ে দেন।
বড় মা অসুস্থ থাকার অবস্থায় ফুপু এবং দাদি? আচ্ছা, তার মানে কি ফুপু এবং দাদির পরিচিত ছিলেন আপনার মা?
হ্যাঁ। যেহেতু তার দুটো ছেলে ছিল, আব্বু দেখা যাচ্ছে যে ঘরে ওয়াইফ না থাকলে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিল, তখন যখন ফ্যামিলি সবাই মিলে আব্বুকে তখন সেকেন্ড বিয়ে করায়।
ওকে,
আমার মা ঘরে কোনো সন্তানাদি ছিল না, আম্মু অনেক ট্রাই করছিল কিন্তু হচ্ছিল না।
আচ্ছা,
তো পরবর্তীতে আম্মু জানতে পারে যে আমার আব্বু সেকেন্ড বিয়ে করার আগে আমার আব্বুকে অপারেশন করিয়ে ফেলে যেন তার কোনো বেবি না হয় সেকেন্ড বিয়েতে।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অপারেশনটা কে করায়?
এটা আমার আব্বার ফ্যামিলি করায়, আমার আব্বাকে।
আগের ঘরে দুটো ছেলে ছিল,
হ্যাঁ,
এবং আপনার বাবাকে অপারেশন করানো হলো যাতে করে আর কোনো বেবি না
না
হয়।
হয়,
তার মানে আপনার মা এটা কি জানতো?
না আমার মা জানতো না এটা,
মা এটা জানতো
না।
না, চিন্তা করে দেখুন, মানে কি বলবো, নাথিং টু সে। ওকে, বলুন তারপরে।
কিন্তু আমার মা প্রচেষ্টা করেই যাচ্ছে যে ভেবেছে যে তাই হয়তো হচ্ছে না।
হুম হুম
সে অনেক কবিরাজ, অনেক হুজুর, অনেক ওষুধপত্র খাওয়াচ্ছে। পরে যাই হোক, একটা সময় সে
জানতে পারে।
জানতে পারলো যে এটা আসলে মানে আর হবার নয়।
হুম,
এরপর আমার আম্মু খুব ভেঙে পড়ে, পরে ডিসিশন নেয় আমার আব্বা মা মিলে যে তারা একটা বাচ্চা অ্যাডপ্ট করবে। সেই অ্যাডপ্টেড চাইল্ড আমি, রিদি।
সে অ্যাডপ্টেড চাইল্ড আপনি?
হ্যাঁ,
আপনাকে কোথা থেকে অ্যাডপ্ট করে, কত
আমি
বছর বয়সে আপনাকে অ্যাডপ্ট করে?
আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমি যতটুকু শুনেছি
হ্যাঁ,
যে আমাকে যেখান থেকে অ্যাডপ্ট করা হয়েছে সেখানে আমার মা মারা গিয়েছিলেন।
ওকে,
মা মারা যাওয়ার পরে সেখান থেকে নিয়ে আসে আমাকে।
ওকে, ইউ ক্যান টেক ইউর টাইম, নো প্রবলেম।
এরপরে কি আমার ভাইরা জিনিসটা মেনে নিতে পারছিল না যে তারা তো আছেই, তাহলে আমি কেন, আমাকে কেন আনা হলো।
তখন তো আপনার ভাইরা তো অনেক বড় বড়ই ছিল।
হ্যাঁ, তখন প্রায় ওরা মানে আমার মার সাথে যখন আব্বুর বিয়ে হয় তখন আমার ভাইরা 8-9-এ পড়তো।
আচ্ছা আচ্ছা,
ভাইয়ারা তখন আমাকে এক্সেপ্ট করতে পারে নাই,
জি,
কিন্তু তারা যেহেতু ছোট ছিল তাদের তো কথার কোনো ওখানে থাকতো না।
রাইট।
আমার মানে দাদার বাড়ির ফ্যামিলি সবাই জিনিসটা এক্সেপ্ট করলো যেহেতু আমার মার ছেলে মেয়ে নাই।
ওকে,
এরকম ভাবে আমিও বড় হতে লাগলাম। আমার ভাইয়ারা আমাকে ছোটবেলায় খুব আদর করতো, খুব আদরে আদরে মানুষ হয়েছে। যেহেতু আমি একা ছিলাম, মেয়ে, কখনোই মানে কোনো জিনিস আবদার অপূর্ণ থাকতো না,
হ্যাঁ হ্যাঁ,
কখনোই কোনো কিছু বলার আগে পেয়ে
পেয়ে
যেতাম,
যেতেন। হ্যাঁ,
এক গ্লাস পানিও হয়তো কোনোদিন ঢেলেও খাইনি আমি,
ওকে,
অনেক আদরে। এবং তারা কখনো এটা বুঝতে দেয়নি যে আমি তাদের অ্যাডপ্টেড চাইল্ড। এরপরে যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন আমি জানলাম যে আমার বড় মা আছে, মানে আমার বাবার ফার্স্ট ওয়াইফ আছে। তখন এটা, এর আগে আমি জানতাম না, তখন এটা আমি ফ্ল্যাশ হলো যে আমার বাবার এক বড় ওয়াইফ আছে, সে অনেক দূরে থাকে আর কি।
মানে সেই সময়টাতে উনি ফ্যামিলিতে থাকতো না?
না না না, উনি অসুস্থ ছিল, তো
তো ওনাকে কোথায় রেখেছিল?
ওনাকে উনি ওনার ভাইদের সাথে থাকতো, পাবনা।
এটা তো আরো তো ইনহিউম্যান অ্যাটিটিউড হয়ে গেল। ওকে, বলেন।
উনি মেন্টাল পেশেন্ট ছিলেন,
ও ওকে,
যার জন্য
উনি কি পাবনাতে ছিলেন ওই সময়? মানসিক
না,
হাসপাতাল,
মানে হাসপাতালে না, ওনার ভাইয়ের কাছে ছিল।
ওকে,
ওনার ভাই আর কি ওনার জন্য বিয়েও করেনি। এবং এই বিয়েটা কিন্তু আমার চাচা আমার আব্বুকে বিয়েটা করায়।
ওকে,
কারণ তখন আমার আব্বুর অবস্থা ভালো ছিল না, উনি ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন,
আচ্ছা,
তো দেখা যায় ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তখনকার দিনে কিন্তু অনেক টাকা
খরচের
পয়সা,
দরকার হয়,
খরচের দরকার।
সেটা আলটিমেটলি বিয়ে করার মাধ্যমে
হ্যাঁ
উনি
হ্যাঁ,
পেয়েছিলেন।
কিন্তু আমার আব্বু কিন্তু জানতেন না যে আমার বড় মা অসুস্থ মানসিক ভাবে।
ওটা কি বিয়ে করার পরে জেনেছেন?
হ্যাঁ, বিয়ে করার পরে জেনেছে, এবং সেটা আস্তে আস্তে সে বুঝতে পারে যখন ওনার মানে দুইটা ছেলে হওয়ার পর একটা মেয়েও হয়, তো সেই মেয়েটা নিউমোনিয়াতে মারা যায়। তখন থেকে উনি আরো বেশি অসুস্থ হয়ে গেলেন, তখন তাকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না। বেশ কিছুদিন হাসপাতালেও রাখা হয়, পাবনা মেন্টাল অ্যাসাইলামে রাখা হয়। উনি আমার বাবাকে মারতেও আসতো, এরকম একটা অবস্থা পরিস্থিতি হয়ে গেছিল। তখন আমার দাদির বাড়ির ফ্যামিলিও বললো যে এভাবে তো হবে না, কারণ তার ছেলে দুইটা আছে, তাদেরকেও তো যে কোনো সময় হ্যাম্পার করতে পারে। তখন তার ভাই তাকে নিয়ে চলে গেল, আর তখন আমার আব্বা আমার মাকে পরে আর কি বিয়ে করবে। তো এরপরে আর কি যখন আমি জানলাম যে আমার বড় মা আছে, বড় মা মাঝে মাঝে আসতো আমার ভাইয়ের বাসায়।
আচ্ছা,
আমার ভাই আলাদা থাকে, দুজনই বিয়ে শাদী হয়ে গেছে, তো দুজনই আলাদা থাকে আমার ভাইরা। তো দেখা যেত ছোট ভাইটার বাসায় আমার বড় মা আসতো মাঝে মাঝে। তো তখন আর কি আমি জানতে পারলাম যে আমার,
তখন আমার বয়স কত?
তখন আমি 9-এ পড়ি,
ক্লাস 9-এ পড়েন?
হ্যাঁ।
ওকে,
তখন যে জিনিসটা প্রথমে একসেপ্ট করতে পারি নাই যে
তখন কি আপনি জানেন আপনি অ্যাডপ্ট চাইল্ড?
না,
তখন আপনি জানেন না? আচ্ছা,
গ্রামে গেলে সবাই হয় না যে সবাই বলে যে আল্লাহ এই মেয়েটাকে দেখছি না, আমাকে নিয়ে আসছিল একদিন, বাচ্চা কাচ্চা হয় নাই। তখন আমি
কানা ঘোষা ব্যাপারগুলো,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কানে আসতো, কিন্তু এগুলো বুঝতে পারতাম না যে পালক কি বা অ্যাডপ্টেড কি বা আমাকে কোথা থেকে আনছে। এগুলো মানে বলতো ঠিকই, কিন্তু আমি এগুলো বুঝতে পারতাম না। হয়তো বাসায় এসে জিজ্ঞেস করতাম কাজিনদেরকে যে আচ্ছা সবাই যে বলে পালক নিয়ে আসছে, কিসের পালক, আমি কিসের পালক বুঝলাম না। তখন ওরাও দেখা যেত যে ওরা দুষ্টামি করে ইয়া করে, বুঝছে না গ্রামের মানুষ বুঝে না তোমাকে এমনি একটা বলছে, এরকম করে ওরা আমাকে বুঝে এইভাবে রাখতো।
আচ্ছা আচ্ছা,
এরপর যখন 9-এ পড়ি তখন ওই বড় মার ব্যাপারটা জানতে পারি, দেখো তখন এটা আমি ইজিলি ভাবে নিয়ে নিয়েছি। 9-এ পড়াকালীন আমার এক ছেলের সাথে পরিচয় হয়,
ওকে,
এখানে আমি
পরিচয়টা কিভাবে হলো?
পরিচয়টা হলো আমাদের বাসার কাছে একটা মার্কেট আছে,
জি,
ওর একটা দোকান ছিল,
হুম,
তো সেই দোকানে ছেলে সেখানে আমি যেতাম।
আচ্ছা,
তখন তার সাথে আমার দেখা যেত যে টিনেজ এজ, দেখা যেত যে সে হাসলে আমারও ভালো লাগতো, আমি হাসলে তারও ভালো লাগতো।
দোকানে কি ছিল সে আলটিমেটলি? দোকানে
না, সেলসম্যান না, মানে পার্টনারশিপ ছিল তাদের দোকানটা,
মানে তার অ্যাটিটিউডে
আপনি ভালো লেগে যায় আর কি, তারও ভালো লাগাটা শুরু, আমারও ভালো লাগাটা ওইখান থেকেই শুরু। তখনই আর কি হয়তো আমি মার্কেটে ঘুরলে সে আমার পিছনে পিছনে ঘুরতো, আবার আমিও যখন যেতাম তার দোকানের সামনে দিয়েই হয়তো যেতাম। এরপরে আর কি একদিন সে বলেই ফেললো, আর আমার স্কুলের কাছেই মার্কেটটা ছিল, তো দেখা যেত স্কুল শেষ করে তখন আমি ওখানে চলে যেতাম একটু দেখার জন্য।
ছেলেটার নাম কি ছিল?
জীবন।
জীবন, ওকে।
তো একদিন হঠাৎ অনেক বৃষ্টি হচ্ছিল, তো ওই দিন মার্কেটটা ফাঁকাও ছিল, তো তখন আমি দোতলায় বারান্দায়, আমার বান্ধবী ছিল সাথে একজন, তো ওর সাথে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে সেখানে মানে তখনই আমাকে প্রপোজ করলো যে,
এসে কি বললো?
আই লাভ ইউ।
আর
আমার যারা বান্ধবী ছিল সবারই মানে বয়ফ্রেন্ড ছিল।
আপনি আফসোস করতেন?
হ্যাঁ, জানা আমাকে কেউ কোনোদিন আই লাভ ইউ বললো না, তো যার জন্য যখন ও প্রপোজ করলো তখন আমি খুব খুশি হয়ে গেলাম যে আমাকে কেউ প্রপোজ করছে, আমাকে কেউ ভালোবাসছে, মানে এটা আমার কাছে খুব অবিশ্বাস্য ছিল। এরপরে আর কি এখান থেকেই আর কি তখন শুরু। তখন আমার ফোন নাম্বারটা, তখন তো আর মোবাইল ছিল না, তখন কন্ট্যাক্ট 20 লাইন ছিল, তো দেখা যায় একটা টাইম মেনটেন করে হয়তো ও আমাকে ফোন দিত, আমি হয়তো ওকে ফোন দিতাম, 2 দিন দেখা না করলে ভালো লাগতো না, দেখা যেত মার্কেটে গিয়ে একটু দেখা করে ফেললাম। কিন্তু কখনো আমাদের মানে আছে না যে কোনো ডেটিং পরিবেশে গিয়ে দেখা সাক্ষাৎ করা, ওইরকম সুযোগ হয় না, কারণ আমি স্কুলে ছিলাম, ওইভাবে বাসা থেকে বলে বের হতে পারতাম না। কিন্তু ও আমাকে খুব ফোর্স করতো যে দেখো সবাই যায়, তুমি কেন যাও না আমার সাথে। তখন আমি বলতাম যে আমি কিভাবে যাবো, আমি তো বাসা থেকে বের হতে পারি না। বলছে একদিন বের হও, একদিন স্কুল ফাঁকে দিয়ে বের হও। যে আচ্ছা ঠিক আছে একদিন ট্রাই করবো। তো একদিন এইভাবেই মানে বৃষ্টির কারণে স্কুলটা অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, পরে বলে যে তাহলে চলো ঘুরতে যাই। কিন্তু আমি এতটাই বোকা ছিলাম যে আমি ঘুরতে যাওয়ার সময় আমার বান্ধবীকেও সাথে করে নিয়ে গেছি, একা একা যাবো না দেখে। কারণ তখন তো সবাই মানে অনেক বলতো যে এরকম ছেলেরা কত কিছু করতে পারে, তুমি একা, হ্যাঁ ভয় সংকোচ ছিল। তো দেখা যেত আমি আমার বান্ধবীকেও সাথে করে নিয়ে যেতাম, তো এটাতে আমার সে খুব বিরক্ত হতো যে তুমি কেন ওকে আনছো। আর এয়ারপোর্টে একটা প্লেস ছিল, ওয়াটার ফ্রন্ট নামে একটা প্লেস ছিল, তো ওইখানে আমরা গিয়ে বসতাম, ওই জাস্ট ফর্মাল কথাবার্তা, যে তোমার বান্ধবী ছিল সেরকম কোনো কথা হয়নি, হাত ধরে ঘোরাঘুরি,
ওইটুকুই ভালো লাগতো না,
ওইটুকুই, তখন টেরেস এই যে ওইটাই মজা ছিল। এরকম করতে করতে বেশ অনেক দিন পার হয়ে গেল, তখন টেনে উঠে পড়লাম, তখন SSC পরীক্ষার সামনে, অনেক পড়াশোনার চাপ ছিল, আবার একদিন ঘুরতে যাবে। তখন বলছে যে আমি বলছি কিভাবে যাবো, বলছে কোথায় যাবা, তো বলছে যে বোটানিক্যাল গার্ডেনে যাবে, বলছে বোটানিক্যাল গার্ডেন তো অনেক দূর।
এর আগে কখনো গিয়েছেন বোটানিক্যাল গার্ডেন?
না, গিয়েছি কিন্তু আমার ফ্যামিলির সাথে গিয়েছি, কিন্তু ওইরকম মানে ভিতরে গিয়ে কখনো ঘোরাঘুরি করা হয়নি। তারপরে সে আমাকে বললো যে তাহলে তুমি একটা কাজ করো, ওদিন স্কুলেই যাও না, সামনে পরীক্ষা, এখন যদি স্কুলে না যায় তাহলে কেমন না। মাঝে মাঝে আবার আমার আম্মু আমাকে স্কুল থেকে নিতে চলে আসতো, বাসার কাছেই স্কুল, কিন্তু দেখা যেত আম্মু কাজ শেষ করে ওই দেখেন স্কুল ছুটি হলে আম্মু হাঁটতে হাঁটতে চলে আসতো স্কুলের সামনে, আমাকে নিয়ে বাসায় ফিরতো আর কি এরকম। তখন আমিও টেনশন করতে লাগলো যদি আম্মু চলে আসে স্কুলে তখন কি হবে, যদি ধরা খেয়ে যাই তাহলে তো বাসায় জানাজানি হয়ে যাবে। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে যা থাকে কথাতে, তুমি যখন বলছো ঠিক আছে আমি যাবো, যা হবে হবে, পরে ভাববো সেটা। পরে ওর কথা মতোই তখন আমার ওই ফ্রেন্ড, আমি জীবন আর জীবনে একটা ফ্রেন্ড থাকে সাথে, ওর নাম রাজু, এই চারজন আমরা চলে যাই সকাল 8টায়, মানে স্কুল টাইম টেন্ট না ঢুকে সকাল 8টায় আমি চলে যাই, প্রায় অনেকক্ষণ কিছুক্ষণ থাকি ঘোরাঘুরি। তখন তো এত বুঝতাম না যে বোটানিক্যাল গার্ডেন মানে ভিতর ভিতরে কি হয়, অনেক জায়গায় দেখি সব লাভার্সরা বসে আছে।
আমি মনে করি যেটাতে আসলে খারাপ ভাবে দেখার সুযোগ আছে কিনা ঠিক জানি না, বন্ধুরাও হতে পারে, লাভাররাও হতে পারে, এত সুন্দর চমৎকার একটা জায়গা, ওখানে বসে থাকলে সমস্যাটা কথা, কিন্তু কোন অসামাজিক কাজ না করাটাই
বেটার,
এটা হচ্ছে প্রথম কথা। আর বোটানিক্যাল গার্ডেন আমি বেশ কয়েকবার গিয়েছি, চমৎকার একটা জায়গা, ঢাকা শহরের ভিতরে চিড়িয়াখানার পাশে। আপনাদের যাদের যাওয়ার সুযোগ হয়নি আপনারা অবশ্যই যাবেন, ওইখান দিয়ে যদি একটু ঘোরেন মনটা ভালো হয়ে যাবে, খুবই চমৎকার জায়গা। বলুন,
জীবন উত্তরাই থাকতো কিন্তু ওর যে পার্টনারের সাথে বিজনেস করতো সে তার বাসায় থাকতো, মানে ওর নিজের কোনো বাড়ি ছিল না ওইখানে। তো আমাকে বলেছিল সে ওই পার্টনার ওর ভাই আর পার্টনার ওয়াইফ হচ্ছে ওর ভাবি, এভাবে আমার সাথে পরিচয়। আমি কিন্তু তখনও জানি না যে ওরা ওর আপন ভাই বা আপন ভাবি না,
ওদের বাসায় থাকতো।
হ্যাঁ,
আচ্ছা। ও বেসিক্যালি কি করতো?
ও বিজনেসটাই করতো, পার্টনারশিপে
দোকানে।
হ্যাঁ,
দোকান ছিল এটা,
এটা এটা একটা সুর দোকান ছিল, জুতা,
জুতার দোকানে। ওকে ঠিক আছে, বলুন।
এরপরে ও আমাকে বললো যখন আমরা ফিরবো, ফেরার সময় তখন আমাকে বলতেছে যে তুমি চলো ভাবির বাসায় যাই। তো আমি বলছি যে ভাবির বাসায় যাবো কেন? বলছে না চলো বেড়াইতে যাই। আমি না কারো বাসায় যাব না, তখন মানে ওই যে কানা ঘোষা শুনতাম যে বাসায় গেলে কি না কি হয়,
তখন আইডিয়া ছিল।
হ্যাঁ হ্যাঁ আইডিয়া ছিল, সেই জন্য আমি খুব সেফ ভাবে চলতাম আমার কাছ থেকে। তো বলছিল কেন যাবে না, তো এক পর্যায়ে খুব রাগ করে আমার সাথে, তোমাকে একটা কথা বলে শোনো না, যা বলি সেটা বুঝো না। তখন আমার বান্ধবী করলো কি, ওই রাজুর সাথে ও অন্য গাড়িতে চলে গেল,
রাজুটাকে
জীবনের ফ্রেন্ড যে আমাদের সাথে বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিল,
ও আপনাদের দুজনকে রেখে চলে গেল।
হ্যাঁ
আচ্ছা,
মানে ওরা আলাদা যাবে আমরা আলাদা যাবো, এরকম একটা তখন লাস্টে এসে প্ল্যান করলো আর কি। কারণ আমি বাসায় যেতে চাইলাম না, বলছেন আমি কারো বাসায় যাবো, তুমি আমাকে বাসায় নামাই দাও, মা স্কুল থেকে যেতে লেট হলেই বকাঝকা করবে। দেখ এটা নিয়ে অনেক রাস্তায় মাঝখানে, তখন বেবি ট্যাক্সি, হ্যাঁ তখন বেশ মানে সে অনেক মন খারাপ, কথা বলতেছে না, আমার হাতও সে ধরছে না। তখন আমি বুঝতে পারছি যে সে অনেক রাগ হয়েছে, আমি তাকে বুঝাই যে দেখো এখন বাসায় গেলে জিনিসটা কেমন দেখা যায়, তুমি এটা মাইন্ড করো না প্লিজ, যখন সময় হবে তখন যাবো, এখন যাবো না। ও আর কোনো কিছু বলে নাই, তারপর আমি বাসায় নামাই দিয়ে চলে যায় আর কি। এরপরে আমি আমার কাজিনের বিয়েতে আমি সিরাজগঞ্জে যাই,
আচ্ছা
তখন এই ব্যাপারটা বুঝি যে এরকম আমি অ্যাডপ্টেড, এটা আমি তখন জানতে পারি।
কে বলে আপনাকে?
এটা আসলে আমার ভাই ভাবিরা অনেকটা আমাকে ইঙ্গিত দেয়, অনেকটাই বলে, কিন্তু আমি ভাইভাবিতে কথা আর কি বিশ্বাস করি নাই, যে হয়তো এমনি বলে। কিন্তু যখন বাড়িতে যাই মানে আরো কিছু মানুষকে জিজ্ঞেস করি যে আচ্ছা এটা কি আসলে সত্যি, এরকম জিজ্ঞেস করি, তখন আমার দাদি বেঁচে ছিলেন, তখন আমি দাদিকেও জিজ্ঞেস করি, দাদি সবাই বলে আমি নাকি পালক অ্যাডপ্টেড, আসলে কি এটা সত্যি? তখন সে বলে, সে কিছু বলে, বলে তোর এটা জানার কি দরকার, তোর তো তোর বাবা অনেক ভালোবাসে কি না, আমার খুব জানতে ইচ্ছা হয় যে আসলে এটা সত্যি কিনা, তখন জানতে চাই যে আসলেই কি। তখন দাদি বলে যে হ্যাঁ তোর মা তো ছেলে মেয়ে হচ্ছিল না তখন আর কি, তোকে এরকম নিয়ে আসছে। কিন্তু তখন আমি এটা জানতাম না যে আমার বাবার কারণে যে আমার মা মানে সন্তান হয়নি, এটা ইন ডিটেল জানতাম না। তখন আমি কোথা থেকে নিয়ে আসছে, তো বলে যে তা তো জানি না, তখন তো দাদিরা গ্রামে থাকতো, মানে হাসপাতাল থেকে না কোথা থেকে, মানে এইটুকু পর্যন্তই কথা, দাদি আর বেশি ইন ডিটেলস বলেও নাই আমাকে। তো ওই দিনই কনফার্ম হলাম যে পুরাটা আর কি, মানে যেহেতু দাদি বলছে তাহলে তো নিশ্চয়ই সত্যি বলছে। এরপরে এটা জানা পাশে খুব ভেঙে পড়ছিলাম যে এখন কি হবে আমার।
বাই দ্য ওয়ে ওই সময়টাতে আসলে জানেন এই প্রশ্নটা করা উচিত হচ্ছে কিনা, অনেক অ্যাডাপ্টেড চাইল্ড আছেন, তাদের সাইকোলজিটা কি হয় এই জিনিসটা বোঝার জন্য এই প্রশ্নটা করবো। আপনার ওই মোমেন্টে ফিলটা কি হচ্ছিল, ইনসিকিউর ফিল করছিলেন নাকি নিজের মা আসল মাটাকে তাকে জানার চেষ্টা?
না আমার আসল মা জানা কখনো ইচ্ছা হয়নি আমার, কারণ আমি এখানে এত ভালোবাসা পেয়েছি যে আমার এটা কখনো মানে জানতেও ইচ্ছা করে না যে সে কে ছিলেন। সে যদি মাই হতো তাহলে সে আমাকে ছেড়ে যেতে পারতোই না, ইভেন সে যদি মারাও যেয়ে থাকে তাহলে আমার বাবাও হয়তো আমাকে দিয়ে দিতে পারত না, তার জন্য এটা কখনোই আমার জানার ইচ্ছা হয় নাই যে সে কে। হ্যাঁ আমার এটা তখন ইনসিকিউর ফিল হয় অনেক, এখন কি হবে তাহলে, বা ওই সময় তখন আমার জীবনের কথা মনে হয় যে জীবন যদি জানতে পারে সে তো আমাকে অ্যাকসেপ্ট করবে না হয়তো, কারণ আমাদের সমাজটা এমন যে কোনো অ্যাডপ্টেড চাইল্ডকে কেউ ভালো চোখে দেখে না, সবাই অন্য চোখে দেখে যে কোথাও না কেন কোথাও খারাপ হয়তো, বা কার সংসারে নেবে,
রাইট, কোনো বাচ্চা হয়তো বা পালন করার মতো অবস্থা ছিল না যে কারণে দিয়ে দিয়েছে।
হ্যাঁ তারা কিন্তু ভালোটা দেখবে না, কিন্তু তারা কিন্তু খারাপটাই, কিন্তু আসলে কিন্তু পরবর্তীতে যেটা জেনেছি যে মানে আমার মা মারা গিয়েছিলেন, আমার বাবা অনেক গরিব ছিল সেই জন্য সে দিয়ে দিয়েছে।
ওকে বলুন তারপর।
এরপরে আর কি যখন আমি জীবনটা ভাবতে থাকি তখন আমি খুব ইনসিকিউর হয়ে যাই যে ও তো এখন আমাকে বিয়ে করবে না, মানে এই জিনিসগুলো অনেক ভাবতাম খুব বেশি। তখন আমি একদিন জীবনকে একটা চিঠি লিখি, চিঠিটা লিখে আমার বান্ধবীকে দিয়ে পাঠাই দিই। তখন আমাদের স্কুলে বেশি যাওয়া হতো না, কারণ পরীক্ষার সামনে কোচিং চলতো শুধু, যার জন্য আবু বাসায় টিচার দিত যে স্কুলে তো পড়াশোনা হয় না বাসায় পড়ো, স্কুলে যেমন একটা মার্কেটও যাওয়া হতো না, বাসা থেকেই যতটুকু ওর সাথে কন্ট্যাক্ট করা যায় অতটুকুই হতো ওর সাথে। তখন আমার বান্ধবীকে ডেকে বান্ধবীর কাছে একটা চিঠি দিই যে চিঠিটা ওকে দিয়ে দিস, চিঠিটাতে সব ইন্ডিটেলস লিখি যে আমি এরকম, তুমি এরপরে অ্যাকসেপ্ট করবা কিনা, কিন্তু সেটা কোনো উত্তর দেয় না।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেবো, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 ABC রেডিও FM 89.2 তে, আমি আর জি কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে। হ্যালো ইট 920 কিংবা যাহা বলিব সত্য বলিব কিংবা ডর, এই তিনটি অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান তারা আমাকে সরাসরি মেইল করতে পারেন, আমার ওয়েবসাইটের ঠিকানা www.rj-kebria.com। আমি আবারও বলছি www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। এই ওয়েবসাইটের একেবারে শেষের দিকে লেটস টক নামে একটা সেকশন আছে, ওখানে মেইল করার জন্য ক্যাটাগরি করা আছে, আপনি গিয়ে ওখানে আপনার নাম এবং অবশ্যই আপনার সেল নাম্বারটা দিয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যারা স্টোরি বলতে চান ছোট করে গল্পটাও লিখে পাঠাবেন, আমি প্রত্যেকটি মেইল ওপেন করে নিজে মনোযোগ দিয়ে পড়ি, সেটা যত মেইলই হোক না কারণ। কারণটা হচ্ছে যে এই মেইল সরাসরি আমার ব্যক্তিগত মেইলে আসে, সেই জায়গাটা থেকে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো। এবং আমার একটাই মাত্র পেজ আছে ফেসবুক পেজ, সেটা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/kibriya.rj, পেজটি আরজে কিবরিয়া নামে আছে। এবং এই যে ওয়েবসাইটের কথা বললাম, এই ওয়েবসাইটে গেলেই প্রত্যেকটি জিনিসের লিঙ্ক দেওয়া আছে, আমার পার্সোনাল আইডি, আমার পার্সোনাল ইউটিউব পেজ, সবকিছু লিঙ্ক দেওয়া আছে। ইভেন আমার অনুষ্ঠানগুলো আপনি ডাউনলোডও করতে পারবেন ওয়েবসাইট থেকে। ওকে, ফিরে আসবো, তবে তার আগে বলতে চাই, যারা এই অনুষ্ঠানে অন্যভাবে আসতে চান, যারা হয়তো বা নেটের অ্যাক্সেস করতে পারবেন না, তারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই অনুসারে আপনার কথাগুলো রেকর্ড করবেন। দেখবেন যেখানে বলেই দেওয়া হয় যে আপনি যদি হ্যালো 8920 তে কথা বলতে চান তাহলে এক চাপুন, কিংবা JBSB তে কথা বলতে চাইলে দুই চাপুন, ডরে কথা বলতে চাইলে তিন চাপুন। ওই ইনস্ট্রাকশন অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আজকে রিদি আছে তার জীবনের গল্প নিয়ে, ছোট্ট একটা বিরতি মাত্র 4 মিনিটের, 4 মিনিট পরে আমি তাকে নিয়ে আবারও ফিরে আসবো। এবং এই ফাঁকে আরও একবার বলছি, রিদিকে নিয়ে ছোট্ট একটা ভিডিও ক্লিপ, আমাদের স্টুডিওর এই মুহূর্তের ভিডিও ক্লিপ আমি আমার ফেসবুকে দিয়ে দিয়েছি, ওখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখবেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। ওকে, ফিরে আসছি 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স 8920, আমি আর জি কে বিয়ার রয়েছে আপনার সঙ্গে, এবং রিদি তার জীবনের গল্প এখানে বলছে। রিদি, আমরা যেখানটায় ছিলাম যে আপনাকে চিঠি লিখলেন জীবনের কাছে এবং আপনি কোনো উত্তর পাচ্ছেন না, রাইট? তারপর
যখন আমি উত্তর পেলাম না তখন ভাবলাম সে হয়তো আমার প্রতি আর ইন্টারেস্ট না, হয়তো এটা জানা পড়ে সে পিছিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। তারপর একদিন বেশ কায়দা করে মার্কেটে চলে গেলাম, এটা ওটা কেনার কথা বলে আম্মুর সাথেই গেলাম, আম্মুকে হয়তো অন্য দোকানে, আমি ওই ফাঁকে হয়তো তার সাথে দেখা করতে চলে আসছি। সে আমাকে অ্যাভয়েড করা শুরু করলো, কিন্তু দেখা হলে যে কথা বলতো না তা না, ফোন করতো না বা খোঁজ খবর নিত না, কিন্তু আবার আমি যদি যে দেখা করতাম তাহলে আবার কথা বলতো। তো তখন আমি বললাম যে আমি তোমাকে একটা চিঠি দিয়েছিলাম, তুমি চিঠিটা কি পেয়েছো? তো বললো যে হ্যাঁ পেয়েছি। তাহলে তুমি তো কোনো অ্যান্সার করলে না, মানে তুমি কি এগ্রি আমার ব্যাপারে? এখন তো তুমি সব জানো, এগুলো নিয়ে ভাবার দরকার নেই, এগুলো কোনো ম্যাটার না, তুমি এগুলো নিয়ে ভাবতে হবে না, তুমি তো যেটা করছো সামনে পরীক্ষা, পড়াশোনাটা করো। সে তখন আমি একটু আশ্বস্ত হলাম যে হয়তো সে এটা নিয়ে আসলে অরিত না। সে যখন বললো তখন আমি বেশ নিশ্চিন্ত হলাম যে না, তেমন আমাদের এখনো মানে ভালোবাসাটা আছে। জিনিসটা এইভাবে চিন্তা করলাম, এর মধ্যে আমার SSC পরীক্ষা হয়ে গেল, ওর সাথে কন্টাক্টও খুব কম হতো, দেখা যেত যেহেতু দেখা সাক্ষাৎ করার তেমন কোনো সুযোগ ছিল না, যার জন্য ওইভাবে দেখা সাক্ষাৎও হতো না। এরপরে আমার রেজাল্ট আউট হয়ে গেল, আগারগাঁয়ে একটা কলেজ ছিল, মিউজিক কলেজ, এটা মানে সঙ্গীতের উপরই কলেজটা ছিল। তখন আমার আব্বু ডিসিশন নিল যে সবাই তো জেনারেল লাইনে পড়ে, তুমি একটু টেকনিক্যাল লাইনে পড়াশোনা করো, কারণ আমি ছোটবেলা থেকে গান শিখতাম। তো তখন আবু বললো যে তাহলে ওখানেই ভর্তি হও, তার মানে গানের টিচার ছিলেন তার উদ্যোগেই আমি ওই আগারগাঁয়ে ওই কলেজটা ভর্তি হই ইন্টারভিউ।
SSC রেজাল্ট কি দাঁড়ালো?
SSC রেজাল্ট সেকেন্ড ডিভিশন ছিল,
সেকেন্ড ডিভিশন, ওকে।
ওখানে অ্যাডমিশন নিলাম, কিন্তু যাওয়া আসাটা উত্তর থেকে অনেক দূর ছিল। তো এরকম যখন আমার রেজাল্ট আউট হলো তার কোনো খবর নাই, মার্কেটে যাচ্ছি মার্কেটও পাচ্ছি না, কোথাও তাকে পাচ্ছি না। তারপর তার বাসায় ফোন করছি, তার বাসায়ও মানে কেউ কিছু বলতে পারছে না, মানে বেশি আবার কয়েকদিন পরে তখন তার ভাবি ফোনটা ধরলো। তো বললাম যে ভাবি আমি রিদি বলছিলাম, তো আমাকে একটু জীবনকে চাই। তো বলছে তুমি জানো না জীবন কোথায়? সে না তো, ও কোথায়? তো বলছে যে জীবন তো আজকে রাত্রে দেশের বাইরে চলে যাবে।
দেশের বাইরে?
দেশের বাইরে।
ওকে,
কি বলেন দেশের বাইরে? মানে আমাকে তো কিছু বলে নাই সে। তো বলছে যে এখন তো মনে হয় মার্কেটে আছে, তুমি মার্কেটে গেলে দেখা করতে পারবা। তখন ওদের অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু মানে আমি যে হুটহাট করে বের হবো ওরকম তো আসলে আমার বাসা পরিস্থিতি ছিল না যে হুট করে বের হয়ে চলে যাবো। কিন্তু আমার জীবনের সম্পর্কে কাহিনীটা আমার ছোট ভাবিটা কিছুটা জানতো। তখন সে আর কি কোনো একটা কারণে মার্কেটে যায়, জীবন ভাবিকে চিনে। তখন জীবন শুধু ভাবিকে এটা বলছে যে ভাবি আঞ্জিনাকে মানে ওকে বলবেন যেন আমি ও যেন ওয়েট করে।
আচ্ছা,
শুধু এইটুকু বলে, কারণ ভাবি আর কিছু বলে নাই, যেখানে কারণ ভাবি এটা ব্যাপারে বেশি একটা ইন্টারেস্ট ছিল না। আমি তো যখন শুনছি সে বিদেশে চলে যাবে, সাথে সাথে আমি মার্কেটে ওর এক ফ্রেন্ডের দোকান আছে সেখানে ফোন করি। তখন তাকে বলি যে ভাইয়া ও নাকি বিদেশে চলে যাচ্ছে, বলে হ্যাঁ তুমি জানো না? আমাকে না তো আমাকে তো কিছু বলে নাই, বলে যে না ওর তো অনেক আগে পাসপোর্ট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, আজকে রাত্রে 12টায় ওর ফ্লাইট, আমাকে তো কিছুই বলে নাই। এখন আমি ওর সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো এটা পারছিলাম না, এটা কিছুতেই আর তাকে ধরতে পারছি না।
হঠাৎ করে এরকম অ্যাটিটিউড করলেও তো মনের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়।
হ্যাঁ,
রাইট।
তখন তারপরে ভাবলাম যে বেশ অনেকদিন হলেই তো সে অ্যাভয়েড করছে, ঠিক মতো কথা বলে না, দেখা করে না। তখন আমি অনেকটা ভেঙে পড়ি, অনেক কান্নাকাটি করতে থাকি যে আমি একটু যাওয়ার সময় দেখতেও পারলাম না, একটু কথাও হলো না, কেন যাচ্ছে, কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা, বা এর মধ্যে যদি আমার কোথাও বিয়ে হয়ে যায় আমি কি তার জন্য ওয়েট করব কিনা, মানে কিছুই বললো না, এটা কেমন ধরনের কথা? স্বাভাবিক কান্নাকাটি গুলো ঘরের মানুষ তো কিছুটা হলেও বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। আমার ভাবি তখন আমাদের পাশে ফ্ল্যাটেই থাকতো, তখন ভাবি আসে যখন বুঝলাম সে দেখেই বুঝছে যে কিছু একটা হয়েছে, তখন সে আমাকে বললো যে আজকে তো মার্কেটে গেছিলাম, তখন জীবনের সাথে দেখা হয়েছে। তাই কি বলছে তোমাকে জীবন? তেমন তো কিছু বলে নাই, শুধু দেখা হওয়ার পরে বললো যে ভাবি ওকে বললেন ওয়েট করতে।
মানে এটা কি আপনার ভাবিও জানতো?
হ্যাঁ, কিছুটা জানতো। এরপরে
জীবন ভাবিকে বলে গেল ওয়েট করার জন্য, আপনার সঙ্গে কথা বললো
না, আমার সাথে কোনো কথা বললো না।
ওকে, আমাদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে যে কেন এরকম অ্যাটিটিউড করবে, যদি পছন্দ না করে তাহলে তো আমার অপেক্ষা করার কিছু নেই।
আমি কিন্তু এটা নিয়ে তাকে অনেক বারবার বলেছি যে তুমি স্ট্রেট বলো, তুমি যদি আমাকে পছন্দ না করো এখানে স্টপ করে দাও আমাদের রিলেশন, আর যদি মনে করো যে না চালাবো তাহলে সেটা ভালোভাবে রাখো।
মানে এটা বেসিক্যালি অ্যাডাপ্টেড চাইল্ড, এটা শোনার পর থেকে তার অ্যাটিটিউড হয়ে গেল।
কিন্তু সে তো বলেছিল যে তার এটা নিয়ে কোনো সমস্যা নাই,
মুখের বলাতে তো হবে না, অ্যাটিটিউডই হচ্ছে প্রকাশ করে।
তারপরে সে ভাবি যখন সে বলল, তখন তো আমি আরো ভেঙে পড়লাম যে কি ওয়েট করব, কত বছর ওয়েট করব, সেটা 6 মাস, 3 মাস, 1 বছর, তখন ভাবি তো আর কিছু বলতে পারলো না। তো দেখা গেল যে রাত 12টার সময় TNT-তে ফোন।
আচ্ছা,
তখন ওই দিন আবার আমাদের বাসে গেস্ট ছিল, যার জন্য আব্বু ফোনটা আমার আব্বু আম্মু বেডরুমেই থাকে। তো দেখা যাচ্ছে ফোনটা যখন আসছে তখন মানে বাসে গেস্ট থাকার কারণে আব্বু আম্মু ড্রয়িং রুমে ছিল সবাই, আমি আবার তখন ওই দিন আবার ওই রুমেই ছিলাম, আর আমাদের ক্যাসেটটা আবার আব্বু রুমেই ছিল, গান শুনতে হলে আব্বু রুমেই শুনতে হতো আমাকে। এরকম করতে করতে 12টার সময় ফোন দিল, তখন আমারও কেন জানি মনে হচ্ছিল যে ওই হয়তো ফোন করছে, কারণ আমিও গিয়ে ফোনটাই রিসিভ করি। তখন বললো যে আমাকে বললো যে তুমি কেমন আছো, তুমি কোথায়? তখন বললো যে আমি এয়ারপোর্ট। এয়ারপোর্টে কেন, তুমি কোথায় যাচ্ছ, তুমি আমাকে কিছুই বললা না, আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি কি করব? কারণ তখন যেহেতু ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে আমার বাসায় বিয়ের কথা হচ্ছে আমার। বলছে শোন আমার তো বিয়ের কথা হচ্ছে, যদি কিছু হয়ে যায়। বলে কি না এত তাড়াতাড়ি কিছু হবে না, তুমি চিন্তা করো না, আমি তো চলেই আসবো, 5টা বছর ওয়েট করো আমাকে, 5 বছর কি আমার ফ্যামিলি রাখবে?
তখন তো অলরেডি সেই এয়ারপোর্টে।
হ্যাঁ, অলরেডি সেই এয়ারপোর্টে। তুমি 5 বছরের ওয়েট করো, এত বছর আমি কিভাবে থাকবো?
ততদিনে আপনাদের প্রেমের সম্পর্ক কত বছরের?
তখন প্রায় 2 বছর, 9-10 SSC ইন্টার ফার্স্ট ইয়ার তখন।
ওকে,
ওকে না তুমি ওয়েট করো আমি আসবো তো বলছি, এই যে ফোনটা রাখলো আর আর ফোন করে।
কোন দেশে যাচ্ছিল?
সিঙ্গাপুর।
সিঙ্গাপুরে, ওকে।
সে যে ফোনটা রাখলো, তারপরে প্রায় দীর্ঘ 6 মাস তার সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি আমার। এরপরে আমি তো ভাবলাম সে ভুলেই গেছে হয়তো, আর কোনো কন্ট্যাক্ট করতে চায় না, ভাবলাম যে আমাদের রিলেশন হয়তো এখানেই থি। আমিও আমার মতো তখন ক্লাস এগুলো নিয়ে বিজি ছিলাম, বিয়ের কথা হচ্ছিল কিন্তু সেরকম সিরিয়াসলি ভাবে কিছু হচ্ছিল না ওই সময়। তারপর 6 মাস পরে হঠাৎ একদিন সে ফোন করলো।
আচ্ছা,
এবং সেটা বাংলাদেশে এসে ফোন করলো।
বাংলাদেশে এসে?
হ্যাঁ, বাংলাদেশে এসে ফোন করলো। তো ফোন করে বললো যে আমি তো বাংলাদেশে, তুমি কবে আসছো? বললো যে আসছি, আমি বাংলাদেশে আসছি, তুমি কোথায়? তুমি আমি তো বাসায়। বলে যে দেখা করতে পারবা? যে হ্যাঁ পারবো। তারপর যে আমার তো ভার্সিটি, আমি তোমার কলেজে যাই মিরপুর আগারগাঁতে, তো তুমি কি ওইখানে আসতে পারবো আমার কলেজে? তো বলে যে হ্যাঁ আমি আসতে পারবো। তো মনে হয় ঠিক আছে তুমি কলেজে আসো। আর আমি আসলে ওর প্রতি এতটাই উইক ছিলাম যে 6 মাস যে সে আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই, কোনো খোঁজ খবর নাই নাই, মানে ও ফোন করার পরে আমি মনে হয় এক নিমিষে সব ভুলে গেছি যে কেন এই লোকটা কেন এরকম করলো আমার সাথে, বা কেন এইভাবে এতদিন খোঁজ খবর নিল না, মানে ও দেখা করতে চেয়েছে এটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট তখন মনে হয়েছে। তখন মনে হয়েছে আমি সব পিছনের দিক ফেলে আমি ওর সাথে আগে দেখা করি। যাই হোক, সে আসলো আমার কলেজে, আসলো দেখা করার জন্য, ওইখানে কিছুক্ষণ থাকলাম। এরপরে ওই যে চন্দ্রিমা উদ্যান যেটা বলে ওইখানে আমরা দেখা করি। তো ওই দিন দেখা করার পরে সে তার পাস্ট নিয়ে আমার সাথে কিছু কথা বললো। আমি কিন্তু তার বাড়ি কোথায়, তার বাবা মা কি করে, তার ভাই বোন কয়জন, আমি এগুলোও কিছু জানতাম না, জাস্ট ওকে ভালোবাসতাম, এতটুকুই মধ্যে সীমাবদ্ধ ছিল। তো সেদিন সে আমাকে সব ডিটেলস বললো যে এরকম আমার বাবা নাই, মা আছে, বড় ভাই আছে, বোন আছে, আমার মা গ্রামে থাকে। এবং সেটাও সাথে বললো যে তার যখন বেশ বয়স কম থাকার কারণে সে একটা বিয়ে করেছিল আমার সাথে রিলেশন হওয়ার অনেক আগে।
ও হো হো হো, ওকে।
আমি সেই ওয়াইফ কোথায় তাহলে? তো বলছে যে না, ওর সাথে অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। বলছে কেন ছাড়াছাড়ি করলা? তো বললো যে না, মানে অন্য কোনো পুরুষের সাথে তার সম্পর্ক ছিল, যেটা সে নাকি নিজের হাতে ধরছে, সেটা সে জানতে পারছে, এর জন্য আর কি তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। তো সে ওই সম্পর্ক ক্লোজ করে সে উত্তরায় আসছে। তো তুমি তো আমাকে এটা এতদিন বলো নাই। তো বলে যে না বলি নাই, তখন তো আসলে সে আমাদের রিলেশনটা এইভাবে ভাবি নাই, আর তোমাকেও তখন এতটা গুরুত্ব দিই নাই। ভাবছি যে তুমি সবার মতো হয়তো লাইফে আসবা, 2-4 দিন তোমার সাথে প্রেম করবো, তারপর তুমি চলে যাবা, বা তোমাকে আমি স্যাক করবো, এরকম একটা ওর একটা চিন্তা ভাবনা ছিল তখন এরকম। আচ্ছা তাহলে এখন কেন তোমার মনে হচ্ছে যে তুমি আমাকে সিরিয়াসলি ভাবে নিচ্ছ? আর এখন যে সিরিয়াস ভাবে নিচ্ছ তা বুঝবো কিভাবে? বলছে না এখন তো তোমাকে বিয়ে করবো, কারণ আমি যত মানুষই দেখি না কেন তোমার মতো পাইনি। তুমি যে যতটা সহজ ভাবে সত্য কথাগুলো বলতে পারছো, আমি তো পারিনি তোমার কাছে বলতে। সেই জন্য আমি আজকে আমার সব বললাম, ডিসিশন তোমার। তখন আমি বললাম যে দেখো, পাস তো সবারই থাকে, আমারও আছে, সেটা তুমি জানো, আর তোমার যেহেতু পাস এটা ছিল, এখন তো আর নাই, আমার কোনো আপত্তি নেই। আমার শুধু একটা ইয়ে, তুমি আমাকে ভালোবাসবা সারা জীবন, এটাই আর আমার আর কোনো চাওয়া পাওয়া নাই তোমার কাছে। তখন বলছে ঠিক আছে, এটা নিয়ে আর কি আমাদের ওইখানেই শেষ হয়ে গেল, সে বাসা চলে গেল, আমিও বাসা।
আপনি অ্যাকসেপ্ট করে নিলেন সব কিছু জানার পরে?
হ্যাঁ হ্যাঁ,
এত গ্যাপ, এরকম ধরনের অবহেলা,
হ্যাঁ,
তারপরে 6 মাস পরে এই ধরনের যে ঘটনাগুলো ঘটলো, হঠাৎ করে এসে বাংলাদেশে যোগাযোগ করা, তারপরে এত এত সারপ্রাইজ, মানে কখনো কোশ্চেন হলো না মনের মধ্যে যে আমি আসলে সিদ্ধান্তটা কি ঠিক করছি না ভুল করছি?
আমার কাছে তখন মনে হয়েছে যে ও ফিরে আসছে, ও আমাকে ভালোবাসছে, এটাই অনেক।
দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ। আমাদেরকে ওই যে কথা আছে না, লাভ রানস ব্লাইন্ড, আসলেই আমাদের যখন আমরা প্রেমে পড়ি আমাদের চারপাশটা অনেক ব্লক হয়ে যায়, আমরা তখন ওই মানুষটা ছাড়া অন্য কিছুই দেখি না। কিন্তু আলটিমেটলি ওই মানুষটাকে নিয়ে সারা জীবন সাস্টেইন করা খুব ডিফিকাল্ট, বিকজ আমাদের পরিবারের সঙ্গে বসবাস করতে হয়, সমাজের সঙ্গে বসবাস করতে হয়। এই ভালোবাসাটা যদি সবসময় একই ফোর্সে থাকতো তাহলে তো জীবনটা অনেক সুন্দর হতো, কিন্তু ভালোবাসা সবসময় একই ফোর্সে থাকে না, এবং যখন ফোর্সটা কমে যায় তখন চারপাশের মানুষের প্রয়োজন হয়, ফ্যামিলি স্ট্যাটাসের প্রয়োজন হয়, বাকি আদার্স জিনিসগুলোর প্রয়োজন হয়, মানুষটা কেমন সেটার প্রয়োজন হয়, তখনই গিয়ে ঝামেলা তৈরি হয়। উই আর গেসিং, বাট হ্যালো ইট 920 তে কখনোই অনুমান করে বলা সম্ভব না স্টোরিটা আসলে কোন দিকে যাবে। শুনি তারপর।
এরপরে সে আবার 7 দিন পরে আবার আমার সাথে দেখা করে। তখন বললাম যে শোনো, এখন তো সেকেন্ড ইয়ারে আমি, তো বাসা থেকে তো একটু বিয়ের কথা চলছে, তো তুমি একটা কিছু করো। তো বলছে হ্যাঁ করবো। তো বলছে কবে করবা? বলছে না আমি তো বাড়ি যাব, তো বাড়ি থেকে এসে মা বাবা মার সাথে কথা বলবো। বলছে তুমি নিজের বিয়ের কথা নিজে বলবা, এটা কেমন না? বলছে না আমার বোন আছে আর দুলা ভাই আছে, তো আমি ওদেরকে নিয়ে আসবো, মানে তোমার বাসায় নিয়ে যেয়ে প্রস্তাব দিবো। বাড়ি কবে যাবো? তো বলে যে একটু কালকেই চলে যাবো। ঠিক আছে তাহলে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে ইয়া করো। আমি তো তখন বেশ খুশি যে আমার বিয়ে হবে ওর সাথে, ও প্রস্তাব দিবে, আর যেহেতু ফ্যামিলি যদি রাজি হয় তাহলে তো কোনো কথাই নেই। ও চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। যখন বাংলাদেশে মানে আসলো যে তখন ওর এক মামার বাসায় উঠেছিল, ফকিরাপুল ছিল মামার বাসাটায়, মামার একটা প্রেস ছিল, সে প্রেস থেকে সে আমাকে ফোনে কথা বলতো। তো ওই ফোন নাম্বারটা আমার কাছে শুধু ছিল, কিন্তু বাসা কোথায় ঠিকানা কি তখন শুধু জানি ও বাড়ি কিশোরগঞ্জ, আর কিছু জানি না, মানে মেইন ঠিকানাটা জানি না।
ওকে,
তারপরে চলে গেল, আমি তো ওয়েট করতে থাকলাম যে ও বলছে 7 দিন পরে আসবে। 7 দিন গেল, 15 দিন গেল, কোনো খবর নাই। আচ্ছা 15 দিন হয়ে গেল, কোনো খবর নাই। এদিকে বাসায় তখন বিয়ের জন্য খুব তোড়জোড় শুরু হয়ে গেছে, যেহেতু আমি অ্যাডপ্টেড চাইল্ড, তোমার আব্বু আম্মু সবসময় একটা ইনসিকিউর ফিল হতো যে হয়তো অন্য ফ্যামিলিতে দিলে হয়তো আমার সেখানে ভালো হবে না, অন্যরকম চোখে দেখবে, ওইভাবে হয়তো সম্মানটা পাবো না। তো দেখেন আমার আব্বু আম্মু, মানে আমার আম্মু বিশেষ করে, সে চিন্তা করতে লাগলো যে আমার খালাতো ভাই, মানে আমার কাজিনের সাথে আমার বিয়ে দিবে। তো আমার খালাতো ভাইয়ের আবার আরেক জায়গায় রিলেশন ছিল, যেহেতু তারা বনে বনে খুব মিল ছিল, আর আমার খালাতো ভাই তার মার কথা ফেলবে না, যার জন্য আমার নামটা যখন প্রস্তাব করা হয় তখন আমার খালা রাজি হয়ে যায়।
জানতো আপনার ব্যাপারটা, অ্যাডপ্টেড চাইল্ড বা এই জানতো আগে থেকে? ওকে,
আমার ফ্যামিলি তো সবাই জানতো। আর খালাও তখন তার ছেলেকে বলে যে তুই এই বিয়েটাই কর। তো দেখা যায় আমার খালাতো ভাই যার সাথে যার রিলেশন ছিল সেই বিয়েটা তখন ভেঙে যায়।
আচ্ছা,
সেরকম রিলেশন না, মানে বিয়ের ব্যাপারে রিলেশন ছিল, সেটা মানে ওর পরিচিত ছিল।
হ্যাঁ,
তো ওইখানে ওর বিয়েটা তখন আমার খালা ভেঙে দিল। সেও মার কথা মতোই, যেহেতু মার বার্ধক্যতা ছেলে ছিল, মা যা বলবে সেটাই, তখন মার কথা মতোই সে আমার ব্যাপারে সে মানে রাজি হলো। আমার মা আবার আমাকে তখন বলা শুরু করলো যে এরকম বিয়ের কথা চলতে বলতেছি, তো তুমি কি চাও? বললাম যে কার সাথে? তো বললো যে ওরকম কাজিনের সাথে, তোমার, ওনার নাম ছিল তারেক। বললো যে তারেকের সাথে? তো বললাম যে তারেককেই কেন, তারেককেই কেন? বললো যে আর একজন ছিল। তো বললো যে তারা কাকে করতে চাও, মানে সেই ভাইটার কথা বললো, আর এই ভাইটার কথা বললো।
কি বললো? এটা
আম্মু।
ওকে,
তো বলছে তুমি কাকে করতে চাও, দুই ভাইয়ের কথাই বলো যে দুই ভাইয়ের মধ্যে কাকে করতে চাও। তখন আমি বললাম যে মানে তারেকের যে মা মানে আমার খালা, এই খালাটা আমাকে খুব বেশি আদর করতো ছোটবেলা থেকে,
ওকে ওকে,
তারেকের ব্যাপারেই রাজি হলাম।
আপনি রাজি হচ্ছেন কেন? কারণ এখানে তো আপনার জীবনের সঙ্গে বিয়ে হওয়ার কথা, আপনি তাকে বলছেন কিন্তু কোনো আওয়াজ পাচ্ছেন না,
হ্যাঁ
এই কারণেই আপনি মোটামুটি রাজি হয়ে যাচ্ছেন ব্যাপারটা।
মানে আমি বলেছি যে তোমরা দেখতে পারো, কিন্তু মানে ফুল রাজি হয়েছে মানে রেডি করো কথা দেইনি।
এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা হচ্ছে যে তাহলে লাভের ডিভোশনটা কোন জায়গাটায় ছিল? আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, একটা ছেলে এতগুলো মানে লাভ থেকে সরে যাওয়ার মতো এতগুলো রিজন আপনার সামনে হাজির করার পরেও আপনি তার প্রতি এতটা ডেভোটেড ছিলেন জীবন, সেই ছেলে দু সপ্তাহ দেরি করছে বাড়ি গিয়ে, আপনাকে কোনো রেসপন্স করছে না, যে কারণে আবার আপনি বিয়ে হতে রাজি হয়ে যাচ্ছেন, মানে ব্যাপারটা কেন?
না বিয়ে হতে রাজি হচ্ছি মানে যখন তার কোনো খোঁজ পাচ্ছিলাম না, আমি তো তার মামার ওখানে কন্টিনিউ ফোন করেই যাচ্ছি, এবং আমার ভাবি সেটা খুব ভালো করে জানতো, ভাবির বাসা থেকেই ফোনটা করতাম। তো এর মধ্যে তো যখন যে কথা যখন শুরু হয়ে গেছে, যখন তারা আমাকে লাস্ট ডিসিশনের কথা জানতে চাইলো যে কাকেই বিয়ে করবা, তারেককে করবা না ওই ভাইটাকে করবা, যখন এইভাবে সে তার বললো, তখন আমি জীবনের কাছে আবার ফোন করি ওই দোকানে ওর মামার ওখানে। তখন তারা আমাকে বললো যে এমন জীবন কোথায়, তাকে আমার ইমার্জেন্সি দরকার, আমার বিয়ে কথাবার্তা চলছে ওর পাশার কথা 21 দিনের মাথায়, তো আমাকে বলে গেল মাত্র 7 দিন, সেখানে আজকে 21 দিন, কিন্তু ওকে ওকে তাড়াতাড়ি খবর দেন। তখন ওর মামার সম্ভবত খুব ক্লোজ একজন ছিল, তো সে বললো যে কেন আপনি জানেন না, জীবন আপনাকে ফোন দেয় নাই তো না, তো কি হয়েছে? তো বললো যে জীবন বাড়ি গিয়ে তো বিয়ে করছে। মানে আমি তখন কি বলেন, আপনার মাথা ঠিক আছে, এটা কিভাবে সম্ভব? এরপরে যখন বললো যে ও বিয়ে করে ফেলছে, তখন আমি আর মানে নিজেকে ঠিক রাখতে পারিনি, যে কি বলেন আপনার মাথা ঠিক আছে, ও তো আমাকে বলে গেছে ওয়েট করতে, এখন তো আমার বাসায় সমস্যা, এই জন্য আমি ফোন দিয়েছি ইমার্জেন্সিতে, আপনি প্লিজ ওর সাথে কন্ট্যাক্ট করাই দেন। বলছে আমি কিভাবে কন্ট্যাক্ট করাবো, ওর ওর তো কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই, কারণ তখন কোনো মোবাইল ছিল না, ওর বাসায় কোনো টিএনটি ছিল না, বাইরে ফোন ফ্যাক্স থেকে ফোন করতো, তার মানে ওর ঠিকানাও তো আমি জানি না। তখন বলছে যে এখন আর ঠিকানা দিয়ে কি করবেন, বিয়ে তো হয়েই গেছে, এখন আপনার বাপ মা যেখানে ঠিক করছে ওইখানে আপনি বসেন। ওরা তখন আমাকে এটা বললো, তখন আমি তো খুব মানে কথাই বলতে পারছি না। পরে আমার ভাবিকে আমি ফোনটা দিই, বলছে ভাবি দেখো ওরা কি বলে, আমি তো কিছু বুঝতেছি না, তুমি একটু কথা বলো। পরে ভাবি আবার কথা বলে যে আপনি কি বলছেন, তো বললো যে না আসলে ওর তো বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়েছে মানে কবে হয়েছে? বলছে যে তো প্রায় 10-15 দিন হয়ে গেছে বিয়ে। তখন ভাবি বললো যে আসলে আমার সাথে আবার কথা বলতে বললো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, বিয়ে করছে ভালো কথা, কিন্তু কেন বিয়ে করছে সেটা আমাকে ওয়েট করতে বলো, আর আপনারা কিন্তু মোটামুটি জানেন আমার ব্যাপারটা, তাহলে কেন সে ওখানে বিয়ে করলো, আপনারা কি ব্যাপারে কিছু জানেন? ও কি কোনো চাপে পড়ে বিয়ে করছে, কোনো বিপদে পড়ে বিয়ে করছে, কেন বিয়ে করছে কিছু তো বলেন। তখন বলে যে না আসলে ওর তো অনেক টাকা দরকার ছিল। যে কিসের টাকা? তো বলে যে না ও তো আবার বাইরে যাবে, তো বেশ কিছু টাকা দরকার। টাকার জন্য বিয়ে করছে, তাহলে টাকাই যদি লাগতো আমাকে বলতো, আমি যেখান থেকে পারি যেভাবে পারি আমি ওকে টাকা দিতাম, কিন্তু আমাকে এইভাবে ফাঁকি দিল কেন?
তখন আপনার জীবনের সঙ্গে কোনো কথা হচ্ছে না?
না জীবনের সাথে তো কোনো কথাই হচ্ছে না, ওরাই এটা বলছে মানে ওর মামার দোকানের লোকজন এটা বলছে।
আচ্ছা
কত টাকা হলে ও আরেকজনকে বিয়ে করতে পারে, কত টাকার জন্য বিয়ে করছে বলেন? তখন বলে যে তা তো জানি না, তবে শুনছি 2-2.5 লাখ টাকার মতো হবে। তারপরে এখন সিঙ্গাপুর যাবে আবার, এখন সিঙ্গাপুর কেউ চলে গেছে, তো বলে যে আমরা এগুলো কিছু জানি না। তখন আর মানে তারাও আর এই ব্যাপারে আমার সাথে কোনো কথা বলতে ইন্টারেস্ট হয় নাই।
আচ্ছা
তখন আমি তো ওই অবস্থায় ভেঙে পড়ি, তখন অনেক কান্নাকাটি করি, অনেক ভেঙে পড়ি, ভাবিও অনেক একটু আমাকে অনেক মানে বকাঝকা করে যে কেমন ছেলেকে ইয়া করলা, যে সুযোগ মতো তোমাকে ছেড়ে চলে গেল, এরকম তারাও অনেক বলতে থাকে। তো এর মধ্যে ভাবির একটা ছোট ভাই আছে, তো ভাবি আবার ভাইকে দিয়ে তার ভাইয়ের জন্য আমার বিয়ের জন্য প্রস্তাব পাঠায় আব্বার কাছে, কিন্তু আব্বা এটা না করে দেয় যে না এটা সম্ভব না, কারণ আব্বা আম্মা আমার ইয়াতেই বিয়েটা, যে তার বোনের ছেলের সাথেই আমার বিয়ে হবে। এমনি বাইরে অনেক জায়গা থেকে প্রস্তাব এসেছিল, কিন্তু তারা কেউ মানে রাজি হয়নি।
আচ্ছা
আর আমার কাজিনের সম্পর্কে একটু বলি, সে একটা কোম্পানিতে স্টোর কিপার হিসেবে কাজ করছিল, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। ওদের ফ্যামিলি মেম্বার ছিল, ওরা ভাই বোন ছিল 9 জন, আর ওরা সবাই গ্রামে সেটেল ছিল। অবভিয়াসলি তখন আমার বিয়ে হলে তাহলে আমাকে গ্রামেই থাকতে হবে, তখন আমি মানে কি করবো ঠিক বুঝতে পারতেছিলাম না, এদিকে ও চলে গেল, এদিকে এদিকে বিয়ের কথা। তখন আমি জিত হোক বা যেটাই কষ্ট হোক যেটাই হোক, ঠিক আছে ও যখন বিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না, তাহলে আমিও বিয়ে করবো, আমি আমার বাবা মাকে তাহলে এখন আর কষ্ট দিব কেন, আমার তার এখানে বলার ওয়ে নাই। তখন আমি আমার বাবা মার কথায় রাজি হয়ে যাই যে ঠিক আছে তোমার তারেকের সাথেই আমাকে দাও।
মানে যে ছেলের মা মানে খালা আপনাকে আদর করতো?
হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, ওকে।
আমার ওই খালা মেজো খালা আর কি ছিলেন, বড় ছেলে, ওনার সাথে তখন আমার বিয়ে পাকা হয়ে গেল। আমার বিয়েটা সিরাজগঞ্জেই হয়, ঢাকাতে হয় না, সিরাজগঞ্জে জাস্ট কাবিন হয়, তারপরে ঢাকায় এসে অনুষ্ঠানটা করা হয়। এর মধ্যে ওর জীবনে কোনো রকম কোনো সংবাদ পাইনি,
সংবাদ পাচ্ছিলেন
না।
আচ্ছা,
এর মধ্যে আমার যখন জানুয়ারি মাসে আমাকে উঠিয়ে নেওয়া হয় অনুষ্ঠান করে, জানুয়ারি মাসের প্রথম দিকে জীবন আমার ভাবির কাছে ফোন করে।
উঠিয়ে নেবার পরে?
হ্যাঁ, উঠিয়ে নেয়নি, উঠিয়ে নিবে তখন, জানুয়ারিতে অনুষ্ঠান,
আচ্ছা,
কাবিন, কিন্তু বিয়ে হয়ে গেছে, কাবিন হয়ে গেছে পুরা।
ওকে,
কিন্তু যখন জানুয়ারিতে জীবন ভাবির কাছে ফোন করে, ভাবি তার আমাকে তখন বলে নাই। আমার ঠিক অনুষ্ঠানের 2-3 দিন আগে, তখন তো বাসায় অনেক অনুষ্ঠান, অনেক প্রোগ্রাম, অনেক মানুষজন, তখন ভাবি বললো যে তোমার একটা নিউজ আছে। বললাম কি নিউজ? বলে যে তোমার কাছে একজন ফোন করবে আজকে। আমার কাছে ফোন করবে কে? তো তুমি 3টার সময় বাসায় এসো। তো বললাম যে ঠিক আছে আমি আসবো। পরে 3টার সময় বাসায় গেলাম, যে কে ফোন করবে ভাবি? তখন বললো যে জীবন ফোন করবে। বলছে জীবন, জীবন কোথেকে আসছে? তখন বলছে যে ও তো সিঙ্গাপুর থেকে আমাকে বেশ কয়েকদিন ফোন করছে। যে ফোন করছে কেন? ও এখন কি চায়? ও তো বিয়ে হয়ে গেছে, এখন আমার সাথে তার কি রিলেশন? তুমি বলতে পারো নাই যে আমারও বিয়ে হয়ে গেছে? তো বলছে বলছি, আমি তো এগুলো বলছি। তো কিন্তু ও একটা বার শুধু তোমার সাথে কথা বলতে চাই, একবারের জন্য।
মানে সামহাও ভাবিকে কনভিন্স করে ফেলেছে। ওকে,
তখন যে তখন ভাবিও আমাকে বলছে ঠিক আছে, ও যখন একবার বলতে চায় তুমি একবার শোনো, দেখো কি বলে। তেমন হচ্ছে কি শুনবো? এখন শুনতে গেলে আমি আমি আরো উইক হয়ে যাব। ও কি বলবে? মিথ্যা বলবে, বলবে এইভাবে বিয়ে হয়েছে, ওইভাবে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে তো হয়েছে, এটাই তো সত্যি। তখন ভাবি বলে যে ঠিক আছে, তুমি কথা বলা না বলা তোমার ব্যাপার। বলতে বলতে কিসে কল, মানে ফোন দিয়ে দেয় সময়। তারপরে ভাবি ফোন ধরলো, ধরার পর বললো যে হ্যাঁ ও আসছে, তো তুমি কথা বলবা? তো ও তো পরে যাই হোক, আমি ফোনটা ধরি যে ঠিক আছে, দেখি কি বলতে চাই। তখন যে কেন আপনি ফোন করছেন? তো যে তুমি প্লিজ আমাকে মাফ করো। কিসের মাফ? আপনি যা করছেন এরপরে তো মাফ, আপনার এত কিছু জানার পরেও আমি আপনাকে একসেপ্ট করছি, পাস্ট যে যাই থাকুক না কেন, কিন্তু মানে এগুলো জানার পরেও কিন্তু আমি আপনার লাইফের সাথে জড়াই গেছি। তারপর আপনি কিভাবে পারলেন যে আপনি আমাকে ফেলে দাঁড়াতে, তাও আবার টাকার জন্য? ওকে না, এটা তোমার ভুল কথা, এটা তুমি ভুল শুনছো। আমি কিসের ভুল? কোনো ভুলই না, তুমি টাকার জন্য বিয়ে করো নাই? বলছে হ্যাঁ, আমার ওই সময় টাকা দরকার ছিল। হ্যাঁ, তার বলতে তুমি বিয়ে করলা? ওকে না, ওরা আমাকে জাদুটোনা করছে, মানে ওই মেয়ের পক্ষ ওকে নাকি জাদুটোনা করছে। আমার দুল্লা ভাইকে আমি যখন তোমার কথা বলছি, সে আর তারা এটা মানতে পারে নাই, এবং তারা না মানা পরে তারা আমাকে কি কি যেন খাওয়াইছে, সেটা খাওয়ার পর আমার ব্রেন আর আমার সাথে ছিল না।
তখন তারেকের সঙ্গে আপনার বিয়ে হওয়ার কত দিন অতিবাহিত হয়েছে? কয় মাস?
এক মাস।
এক মাস?
হ্যাঁ।
তারেকের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল ওই সময়টাতে?
না, যখন
নতুন একটা মানুষ জীবনে এসছে, ফোকাসটা তার দিকেই থাকার কথা, মেয়েদের জন্য বা যার জন্যই বলি না কেন, অফকোর্স মেয়েদের জন্য বিষয়টা বেশি স্পেশাল। একটা বিয়ে, একটা মানুষকে নিজের জীবনে নিয়ে আসা, সংসার শুরু করা, সেই স্বপ্নের মধ্যে থাকা কিংবা স্টার্টিং পিরিয়ডে থাকা, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ভালোবাসার জায়গা এবং একই সাথে চ্যালেঞ্জ। ওই জিনিসগুলোর দিকে আপনার ফোকাসটা কেমন ছিল? নাকি আপনি তখনও তারে কিভাবে রিসিভ করে উঠতে পারেননি?
প্রথম প্রথম পারি নাই,
তখনও পারেননি? আচ্ছা, এই পয়েন্টগুলো খুব জটিল। তারেক কি আপনাকে রিসিভ করতে পেরেছিল ওই সময়টা? তিনি ছেলে স্টেজে নাকি ঠিক আছে বিয়ে করেছে তারপর দুজন দুজনের মতো?
না না না, সে রিসিভ করেছে,
সে রিসিভ করেছিল ইনি ছেলে স্টেজে।
সে তার মার কথা মতো ব্যক্তিগত ছেলে, সে মানে ওয়াইফের প্রতি যা যা করা দরকার সে করেছে।
ওকে, ফাইন। তো তারপরে আপনি জীবনের সঙ্গে কথা বললেন?
হ্যাঁ, আমি তখন জীবনের,
এটা রিস্কি ছিল না ওই সময়টাতে?
ছিল, ভাবির বাসায় ছিল তো ফোনটা, তো ভাবির বাসায় কথা বলতাম।
ঠিক আছে, তারপর?
আমার বাসায় ফোন দিত না, ভাবির বাসায় ফোন দিত সে।
ঠিক আছে, তো আপনি কথা বললেন, কথা বলার পরে সে কি রিপ্লাই দিল?
হ্যাঁ, জাদুটোনা করেছে। সে তখন তার নিজের আয়ত্ত ছিল না, তার মধ্যে এগুলো কোনো হুশ জ্ঞান ছিল না, যার জন্য সে কিভাবে কিভাবে বিয়ে হয়েছে সেটা সে জানে না। তখন আমরা যে এগুলো ফালতু কথা বন্ধ করে, জাদুটোনা এসে বলতে কিছু নাই, তুমি যত যাই করে বলো না কেন এগুলো কিছু না, তুমি বিয়ে করছো এটাই ইম্পর্টেন্ট, একটা সত্যি কথা স্বীকার করো। আমিও বিয়ে করছি। আর কেন না তুমি বিয়ে করো না? বলছে কে বলছে আমি বিয়ে করিনি? অবশ্যই আমি বিয়ে করছি। না, তুমি বিয়ে করতেই পারো না আমাকে ছাড়া। কেন করতে পারি না? আমার কি লাইফ নাই? আমি সারা জীবন ওয়েট করে যাবো তোমার জন্য?
ফাইন, আমরা এই জায়গাটা একটা বিরতি নেব। ইটস আ কমপ্লেক্স স্টোরি। এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা ভালোই ছিল, কারণ আমি বলবো যে জীবনের এক ধরনের অ্যাভয়েড, এবং সেক্ষেত্রে রিদির একটা নতুন জীবনে যাওয়া, ছেলে হিসেবে যাকে পেয়েছে এবং ছেলের মা, সবকিছু মিলিয়ে একটা চমৎকার পরিবার এখন পর্যন্ত আমরা যেটা শুনেছি। সেই জায়গাটাই গল্পটা থাকতে পারলে বা এই চমৎকারের মধ্য দিয়ে স্টেপ বাই স্টেপ যদি আমরা সামনের দিকে এগোতে পারতাম, তাহলে স্টোরিটা যেরকম হতে পারে সেটা হচ্ছে অদ্ভুত সুন্দর একটা জীবন। কিন্তু এইখানে মাঝখানে আরেকজন জীবন, মানে বিয়ে পরবর্তী যে জীবন ঢুকেছে, সেটা আসলে জীবনকে এক ধরনের কনফিউশন, কমপ্লেক্সিটি কিংবা খুব বড় ধরনের জটিলতার মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে, সেটাও আমাদের এক ধরনের অ্যাসাম্পশন। কিন্তু আমরা সবসময় যে কথাটা বলি, জীবনের কোনো বাকি আসলে অনুমান করার কোনো উপায় থাকে না যে এরপরে আসলে কি ঘটতে যাচ্ছে, কারণ জীবন নাটকের চেয়েও নাটকীয়। আমরা ফিরে আসবো ঠিক 5 মিনিট পর রাত 12টায়। হৃদিকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, আমার পেজে ইউটিউব থেকে একটা লিংক দেওয়া আছে, আপনারা যখন ভিডিওটা দেখবেন দয়া করে ইউটিউবে আমার যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আমার ফেসবুকের ঠিকানাটা বলে দিচ্ছি, www.facebook.com/kibria.rj। আমি আবারও বলি, www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এছাড়া যত পেজ পাবেন, ফেক পেজ, শতাধিক ফেক পেজ আছে ফেসবুকে, প্লিজ কোনোটাতে লাইক দেবেন না, কানেক্টেড থাকবেন না। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনের এগেনস্ট অ্যাকশন নিয়েছি এবং বারবার বলার পরেও অনেকে সচেতন হচ্ছেন না। যারা ফেক পেজ ওপেন করেন তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নিতে যাচ্ছি। ওকে, 5 মিনিট পরেই ফিরব।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। The bitter, closer, present, closer, closer, up, up, and...
ভালোভাবে অনেক কিছু অনেক কিছু সময় এবং চিন্তা মতো ভালো নির্ধারণ করে মানে তার থেকে প্ল্যান করে বেঁচে থাকে আমাদের হয়তো বা এটা করবো এবার করি হয়তো বা কিন্তু এগিয়ে যে আপনি অনুষ্ঠানে আমরা ঘটনা উপর খুবই প্রয়োজন আমরা কিন্তু করি হয়তো এটা করবো এখানে হয়তো বা প্ল্যান করে বেঁচে থাক এক পাশ থেকে পরে এখানে দেওয়ার জন্যই তার জন্য চিন্তা মতো করবো ভালো নির্ধারণ জন্য এবং কিছু সময় অনেক কিছু অনেক সাথে ভালোভাবে রাখেন যে কারণে যেখানেই হয় সুখে
Closer. Each night the bit. Chicky bit. প্রেজেন্ট জিরো ক্লোজ আপ ইন টু
STW কিব নামে আর আই এম চি পাক ফিরাস আর জি ডব্লিউ প্লিজ সি আর ডট ফেব্রি আর বি আর ইউটি দেখবে বুক ডট এ ডট ডব্লিউ ডট জে ডট আর ডট কম এন্ড প্লিজ আমার ইউটিউব মার ইউটিউব আর ভিডিও এটা আমার ফেসবুক স্ল্যাশ ঠিকানা আইক দেবেন করবেন একটা ভিডিও আর মাত্র লিঙ্কস চ্যানেল চ্যানেল দিয়ে খুঁজবো আমার পাঁচ পেজে মানে সে মিনিট সাবস্ক্রাইব করে দেয়া আসতো ছোট পারেন আমার ফেসবুক আসলেই আছে হৃদয়ে থাকুক এই মাত্র জীবন কে দেখা যাচ্ছে ভুলে না আসতে ভুলে না আসতে কিছু হৃদয়ে থাকা জীবন এই মাত্র ভুলে কে দেখুক হৃদয় আছে আসলেই তো ফেসবুক পারেন আমার ছোট আসতো কে দেখা এক মিনিট আর সাবস্ক্রাইব করতে মা পেজে পাঁচ মাত্র
Close Up presents Hello 8920 Close Up The closer, the better
চার মিনিট পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 আমার সঙ্গে আজকে জীবনের গল্প বলার জন্য আছে রিদি যারা জীবনের গল্প বলতে চান আমাদেরকে ফোন করবেন 09613892892 আরো একবার বলছি 09613892892 রিদি আমরা যেখানটা ছিলাম যে আপনারা প্ল্যানিং করছেন আপনি জীবনের সঙ্গে বিয়ে করবেন ও বাংলাদেশে ফেরার পরে ওকে আপনি বিয়ে করবেন ইন দ্যাট মোমেন্টে তারেকের সঙ্গে আপনি সংসার করছেন সংসারে কোনো সমস্যা ছিল না এবং তারেকের কোনো প্রবলেমও ছিল না গল্পটা এই জায়গাটায় আছে বলুন তারপর
এরপরে জীবনে যে বিয়ে হয়েছিল সেটাও ডিভোর্স হয় নাই এখন জীবন বললো যে আমি বাংলাদেশে আসবো সেটা ডিভোর্সটা দিব দেন তোমাকে তারপরে বিয়ে করতে হবে
ওকে
যে ঠিক আছে তারপর যে সে বাংলাদেশে আসলো আসার পরে সে ওই সাইডে ডিভোর্স দিল তার সাথে আমার দেখা হলো তখন সে আমাকে বললো তুমি কি সিরিয়াস আমাকে সে বললো
ডিভোর্স দেওয়ার পরে
হ্যাঁ তো তার ওয়াইফকে ডিভোর্স দেওয়ার পরে
আচ্ছা
তখন বললো যে তুমি কি সিরিয়াস তো বললাম যে তুমি কি করতে চাও আমি কিন্তু এখনো তারেকের স্ত্রী আছি তুমি যদি না করে দাও আমি এখন চলে যাবো আর যদি তুমি মনে নিয়ে থাকতে চাও তাহলে আমি আছি তো বললো যে না আমি তো চাই তুমি থাকো যে তাহলে কি করবো তো বললো যে ঠিক আছে তাহলে তুমি তারেকে ডিভোর্স দাও
আচ্ছা
তো বলছে এখন তো ফ্যামিলিতে ডিভোর্সের কথা বললে তো দিবে না এর মধ্যে তারেকের সাথে আমার মানে স্মুথলি চলছিল যে তানাস মানুষ যেটা সংসারে হয় ঝগড়াঝাটি তো লাগবেই ছিলই সেটা
টুকটাক যেটা হয়
হ্যাঁ মানে যেহেতু তার ওরকম কোন অ্যাবিলিটি ছিল না তো যেগুলো নিয়ে বেশিরভাগ লাগতো ঝগড়াঝাটিটা হতো মানে টাকা পয়সা তো সব বাবা মাই দিচ্ছে আমার সে তো কিছু করছে না প্রবলেম গুলো এগুলো নিয়েই হতো বেশি ওর সাথে তখন আমি বেশ জীবন আসার পরে আমার গ্যাপ হয়ে গেল মানে ফিজিক্যাল রিলেশন হতো না
এই গ্যাপটা কেন হলো
এই গ্যাপটা মানে ওই দেখা যেত যে যখন ঝগড়া লাগতো তখন এমনিতেই তো হাজব্যান্ড ওয়াইফ গ্যাপ হয়ে যেত দেখা যেত জীবন আসার পরে এই গ্যাপটা আর একটু দূরে হয়ে গেল
এটা আপনার সাইড থেকে হচ্ছিল
দুইজনই
ওকে
কারণ ঝগড়া লাগতো যখন সেও কাছে থাকতো না অন্য রুমে থাকতো বা আমি নিচে ঘুমাইতাম বা সে খাটে ঘুমাতো এরকম আর কি তো কিন্তু পরে বসে যে দেখো এইভাবে তো সম্ভব না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও
আপনি বললেন
আমি বললাম যে আমি তোমার সাথে থাকতে পারতেছি না তোমার সাথে আমার অ্যাডজাস্ট হয় না তখন সে ভাবলো যে আমি দুষ্টামি করতেছি বলে তুমি কি পাগল হয়ে গেলা তুমি পাগল কিসের আমি তোমার সাথে থাকতে পারতেছি না তোমার আমার ভালো লাগতেছে না আশ্চর্য তো কারণ আমি আমি ডিভোর্স চাই আমি তোমার সাথে থাকবো না
এটা তো বেসিক্যালি জীবনের কারণেই আপনি বলছেন
হ্যাঁ সে তো তারেক রাজি হয় না সে আমার আম্মাকে বলে দেয় কথাটা তার মানে যে এমন কি হয়েছে যে একটা ডিভোর্সের কথা উঠতেছে আম্মা অনেক বকা ঝকা অনেক গালি গালাজ করলো এর মধ্যে পরে জীবনের সাথে সব ঠিকঠাক হয়ে গেল যে না আমি ওর কাছে চলে যাবো জীবন বলেছে ঠিক আছে তুমি কোর্টে আসো আমি তখন জানি না কোর্ট কোথায় পুরান ঢাকা সম্ভবত ওইখানে একটা কোথাও একটা অ্যাডভোকেটের কাছে আমাকে নিয়ে গেছিল গেলাম ওখানে যাওয়ার পর বলতেছে যে তুমি আগে ডিভোর্স তারিখে ডিভোর্স দাও তারিখে ডিভোর্স না দিলে তুমি আমাকে বিয়ে করতে পারবে না তখন আমি ঠিক আছে তখন আমি ওই সময় পেপার্সে তারিখে ডিভোর্স দিই তখনই জীবনকে বিয়ে করি ওই সময়ই করি বিয়ে
ওই সময় ডিভোর্স দিয়ে আপনি ওই সময় বিয়ে করেন?
হ্যাঁ,
এটা তো বোধহয় নিয়মগতভাবে করাও যাবে না।
হ্যাঁ, ওই সময় তো জানতাম না যে ডিভোর্সের পরে 3 মাস যে ওয়েট করতে হয়, তারপরে এটা কার্যকর হয় ডিভোর্সটা, তারপরে বিয়ে করতে হয়, এটা জানতাম না। তখন মানে তখন জীবনে আমাকে যা বোঝাচ্ছে আমি তাই বুঝতেছি, এ বুঝতে না এইভাবে করা যায়।
এবং আপনি যে ডিভোর্সটা দিলেন, আপনি আপনার ফ্যামিলি কারোর সঙ্গে কাউন্সিলিং
না
করেননি?
না না, কারোর সাথে না, বিয়ে দিলে।
একবার আমার চিন্তা হয় নাই যে আপনি যেহেতু অ্যাডাপ্টেড, যেহেতু আপনি বলছিলেন যে আপনি ইনসিকিউর,
হ্যাঁ
সুতরাং এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে কোনো প্রবলেম হলে আপনার ফ্যামিলি থেকেও আপনাকে একসেপ্ট করবে কিনা, এগুলো চিন্তা আপনার হয়নি?
না,
মানুষ ইমোশনাল লেভেল থেকে কত পরিমাণ ইমোশন হতে পারে, একের পর এক বিভিন্ন রকমের কনফিউশন ক্রিয়েট হচ্ছে জীবনের সাথে, এবং বড় বড় স্টেজের কনফিউশন যে ছেলেটাকে আসলে জীবনে নেয়া রাখা যায় কিনা, তারপরেও উনি অন্ধের মতো সেই ছেলেটাকে লাভ করে যাচ্ছেন। এটা লাভ বলবো না, ইমোশনাল ব্লাইন্ড বলবো, আমি ঠিক জানি না। ওকে, আপনি বিয়ে করলেন? হ্যাঁ, তারপর
হ্যাঁ, ওই মুহূর্তে বিয়ে করলাম। ও বললো যে তুমি তোমার বাসায় চলে যাও, আমি আমার বাসায় চলে যাই। ঠিক
বাসা
আছে,
বলতে আপনি কোথায় যাবেন?
আমি
আপনার বাসা তো আপনার হাজবেন্ডের সঙ্গে।
হ্যাঁ ওইখানে, ও ওখানে আমাকে পাঠিয়ে দিল। আবার তো বলেছে তুমি ওখানে যাও, কিন্তু তোমার হাজবেন্ডের সাথে কিন্তু এখন তোমার কোনো রকম কোনো ফিজিক্যাল রিলেশনে থাকা যাবে না, কারণ তুমি এখন আমার বউ। বললাম যে না, এরকম হবে না, কারণ আমি না চাইলে তো সে পারবে না, সমস্যা নেই। তো বলে যে ঠিক আছে, ও আমাকে ওইভাবে পাঠিয়ে দিল।
ওকে,
তো অবভিয়াসলি আমার তারেক, আমার হাজবেন্ড, সে তো চাইবেই আমার কাছে আসতে।
তখন তো সে জানেন আপনি তাকে ডিভোর্স
না
দিয়েছেন।
না না না, স্বাভাবিক মতো সে আমার কাছে আসতে চাইবে, কিন্তু আমি তো তাকে কাছে আসতে দিচ্ছি না, কারণ তখন আমার মাথায় তো একটাই যে আমি তো এখন জীবনের বউ, আমি তো ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। মানে এরকম দুই রাত গেল, মানে অনেক কষ্টে নিজেকে সেভ করলাম। মানে আমি এরপরে জীবনকে ফোন করি যে এইভাবে তো হবে না, সে তো হাজবেন্ড, সে তো জানে না যে ডিভোর্স দিচ্ছি, সে তো আসতেই চাইবে। তোমার জীবনের মনে কাজ করো, তুমি বাসা থেকে চলে আসো, ওর সাথে থাকতে হবে না। তার মানে যে কোথায় আসবো? তো ওর এক বন্ধুর ভাইয়ের বাসা ছিল মহাখালীতে।
মানে ওর কোনো বাসাও ছিল না, আপনি এটা জানতেনও না,
না
না জেনেই বিয়ে করেছেন?
হ্যাঁ,
ওকে, বলেন তারপর।
এরপরে সে ওই বন্ধুর বাসায় গিয়ে আমাকে উঠালো। আমি ওখান থেকে আমরা চলে গেলাম নরসিংদী, ওর ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের শ্বশুরবাড়িতে গিয়ে উঠলাম।
তো যাওয়ার আগে আপনি তারেককে বলে গেলেন যে আপনি তাকে?
না না না,
তখনও বলেননি?
কিচ্ছু বলি নাই, জাস্ট বাসা থেকে বের হয়ে গেছি। ও অফিসে চলে যাওয়ার পরে আমি প্রচুর গুছিয়ে বাসা তালা দিয়ে চলে গেছি। এটা আমার ফ্যামিলিও জানতো না, আমার হাজবেন্ডও জানতো না। তারে শুধু জানতো যে কিছু হলে আমি আমার বাবার বাসায় যাই, আর আমার বাবা মা জানে যে তারেকের বাসায় আছে। কিন্তু 2 দিন এরকম কোনো খোঁজ ছিল না আমার।
ওকে,
পরে দেখো তারে দেখলো যে কি ব্যাপার, আমার 2 দিন হলো আসি না, খোঁজ নেই না। পরে সে আর কি আব্বা আমাকে জানায় যে মানে ও কোথায়। বললো যে ও তো কেন, ও তো তোমার কাছে। না, আমার এখানে তো নাই, 2 দিন হলো তো নাই, আমি কেন আপনার ওখানে। তখন জিনিসটা ফ্লাশ হয়ে গেল যে আমি নাই,
আচ্ছা,
সবাই খোঁজ খবর গুলো কোথাও ছিল না। এরকম আমি প্রায় 10 দিনের মতো নসিনীতে ছিলাম। এর মধ্যে আমি বাসায় একবার ফোন করি,
বাসা বলতে কোন বাসা?
আমার আব্বার বাসায়।
ওকে,
আমার আব্বা মাকে বলি যে আমি তারেকের সাথে থাকবো না, যদি ডিভোর্স হয় তাহলে আমি ফিরবো, নাহলে ফিরবো না।
ডিভোর্স তো আপনি দিয়ে দিয়েছেন,
তারা জানে না ওই সময় আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি।
আচ্ছা, আপনি ফর্মালি যদি ডিভোর্স করেন তাহলে তার কাছে কাগজ চলে আসার কথা, আপনি এটাকে নিয়ে লুকোচুরি করবেন কিভাবে?
এটা তো আসলে পুরো তা আমি কিছুই করি না, সে এটা কিভাবে হ্যান্ডেল করছে আমি কিছুই জানি না।
জীবন,
হ্যাঁ, জীবন বলছে যে তুমি এখানে সাইন করো তাহলে তোমার ডিভোর্স হয়ে যাবে। আমি একটা কাগজে সাইন করলাম, বলে যে তোমার তোমার ডিভোর্স ইয়ে হয়ে গেছে।
কোথায়? কোর্টে হয়েছে?
কোর্টে, উকিলের অফিসে আর কি। এরকম তখন আসলে এই ব্যাপারগুলো আমি কোন ভাবেই জানতাম না কিভাবে কি, আর আমার গণিতটাই ছিল আমার বাসা।
তারেককে ডিভোর্স দিলেন কত বছর পরে, বিয়ে করার কত বছর পরে?
2 বছরের মাথায়।
2 বছরের মাথায়? ওকে, বলেন তো, বাবাকে বলছেন যে ডিভোর্স না দিলে আপনি ফিরবেন
না? ঠিক আছে, তুমি আসো, তারপরে দেখা যাবে, এটা তুমি আগে আসো। তো বললাম যে হ্যাঁ আসবো। তখন সে জীবনকে বললাম যে যেতে বলেন কি করবো, তুমি যাও, কারণ আমি তো আবার বাইরে চলে যাবো, তো তুমি এটাতে যাও, দেখা যাক কি হয়। তুমি গিয়ে একটাই ইয়ে করবে যে তুমি ডিভোর্স দিবা, তুমি শুধু এইটাই বলবা। আচ্ছা ঠিক আছে। তখন সে আমাকে 15 দিনের মাথায় আমার বাসায় নামাই দিয়ে গেল, সে চলে গেল আবার বিদেশে। বাসায় আসলাম, বাসায় আসার পরে এটা নিয়ে অনেক রাগারাগি অনেক ইয়ে হয়েছে। তারেক আসছিল, সে দেখা করতে চেয়েছে কিন্তু আমি দেখা করি নাই, কারণ আমি জানি যে তার চোখের দিকে তাকাইতে পারবো না, কারণ অন্যায়টা তো আমার ছিল, সে তো কোনো দোষ করে নাই, তোমার কোনো অন্যায় নাই বা ভুল করছি আমি, এটা আসলে বলার সাহস ছিল না ওই সময় আমার আর।
ওকে,
ও অনেক কথা বলতে চাইছে, রিকোয়েস্ট করছে একবার কথা বলবে, কিন্তু আমি ওর কোনো কথা শুনিনি, কারণ আমি জানি কথা বললে সে যে কষ্টগুলো পাচ্ছে, সে যে কাঁদতেছে, এটা আমি সহ্য করতে পারবো না। তখন আমি আরো কনফিউজ হয়ে যাবো, আমি কি করবো, আমি পাগল হয়ে যাবো ওই সময়। এই জন্য আমি মানে ওই সাইডটাতে যাইই নি। আম্মা একদমই ছিল না, অনেক গালিগালাজ, উনি আমার সাথে কথাও বলেন নাই। আব্বা আমাকে পরে কাজী অফিসে নিয়ে গিয়ে ডিভোর্স করায় দেয়। তখন ওই যে পেপার যেটা বললেন যে চলে যায় হাজবেন্ডের কাছে, ওটা আর কি ইয়ে হলো। এরপরে জীবনে কথায় দেয় এভাবেই, তার বুঝতে পারছে যে আমি তার সাথেই গেছি, কিন্তু তার কিছু বলে নাই ওই সময়, কিন্তু আমার ছোট ভাবি জানতো। তো বলে যে ঠিক আছে, জীবন বিদেশে আসছে, এখন থাক, পরিস্থিতি ঠান্ডা হোক, আসুক 1 বছর পরে, তখন দেখা যাবে, এখন আর এটা নিয়ে আর দরকার নেই। আব্বা আর আমাকে তার বাসায় তুললো না, আমাকে তখন আমার ভাইয়ের বাসায় রেখে দিল, কারণ আম্মা আমাকে সহ্য করতে পারছিল না ওই সময়, কারণ তার বোনের সাথে একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল, তার বোনের ছেলেটার সাথে এরকম একটা অন্যায় হলো, মানে এগুলো সে মানতে পারতেছে না, যার জন্য আম্মা আমাকে বাসায় আর একসেপ্ট করেনি। আমি পুরা 2-3 মাস বাসায় যাইনি, ছোট ভাইয়ের বাসায় ছিলাম।
আপনি কারণ কি বলছিলেন যে তারকে আপনি যে ডিভোর্স দিচ্ছেন?
অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না,
শুধু একটা লাইন। অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না ইন হোয়াট সেন্স? বিভিন্ন রকমের কোয়েশ্চেন করে মানুষ, ছেলেটার কি ফিজিক্যাল ডিসএবিলিটি আছে?
না।
সাধারণত আমাদের সোসাইটিতে এই ধরনের কোয়েশ্চেনটাই করা হয় ফার্স্ট। এবং অদ্ভুত বিষয় হচ্ছে ডিভোর্স দেওয়ার জন্য ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ থেকে যে ধরনের কারণগুলো দেয়া আছে ওখানে ডিভোর্স পেপারে সাইন করার জন্য, যে আপনি যে কারণগুলোতে ছেলেকে ডিভোর্স দিতে পারেন, তার মধ্যে মানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে ফিজিক্যাল ডিসএবিলিটিকে, মানে প্রথম দিকের ক্যাটাগরির মধ্যে প্রথম। ফিজিক্যাল ডিসএবিলিটি বলতে আমি ফিজিক্যাল সেক্সুয়াল ডিসএবিলিটির কথা বলতেছি। এবং এটা কতটা লজ্জাজনক, ইনহিউম্যানিটিক, এই জিনিসগুলো একটু অনেক মান্ধাতার আমলের, ব্রিটিশ আমলের জিনিস, আমার মনে হয় এগুলো একটু চিন্তা ভাবনা করা উচিত। আপনি যখন বললেন যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সমাজের আর দশজন মানুষ চিন্তা করবে তার ফিজিক্যাল ডিসএবিলিটি আছে, কারণ আর তখন আপনাদের বাচ্চা কাচ্চা কিছু হয় নাই, তো এটা একটা ব্যাপার। আবার যদি বাচ্চা কাচ্চা হয়ে গিয়ে থাকে তখন আবার এটা বিশ্বাস করতে চাইবে না। তো দুটোই কিন্তু খুব কন্ট্রাডিক্টরি, যে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়াই মানে যে ফিজিক্যালি সে অ্যাবল এটাও প্রমাণ করে না। তো আলটিমেটলি কি বোঝাচ্ছিলেন আপনি আপনার ফ্যামিলিকে? শুধু একটাই ওয়ার্ড,
ফিনান্সিয়াল যে প্রবলেমগুলো চলছিল।
আপনার গায়ে হাত তুলতো?
না,
কখনো গায়ে হাত তুলিনি। বলেন তারপর দুই মাস আপনি ভাইয়ের বাসাতে?
হ্যাঁ, তারপরে যাই হোক, এটা ভাইয়েরাই বলছে যে জীবনের সাথে তো বিয়ে করে ফেলছে, বা আব্বাকে বলো যে বিয়ে তো হয়ে গেছে, এখন কি করবেন। তখন কাবিননামা কিন্তু আমি দেখি নাই, আমার কাছে একটা ফটোকপি ছিল শুধু। পরে আমি কাবিননামা যখন ভাইদের কাছে দিলাম যে আমার কাবিননামা, আমি বিয়ে করছি, তখন জীবনের মানে জিনিসটাকে এইভাবে সাজিয়েছে যে তারেকের সাথে বিয়ে হওয়ার আগেই জীবনের সাথে আমার বিয়ে হয়েছে, ডেটটা এইভাবে মানে সে ফেলে দিয়েছে।
ওকে ওকে, নিজের মতো করে কাজসাজি করেছে।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো তখন আসলে এত কিছু চেকও করিনি, আমি আমার ভালোবাসা মানুষকে পাচ্ছি এটাই আমার
কিভাবে হলো না হলো আমার
জানার দরকার নেই। এক বছর পরে আব্বা আম্মাকে অনেক বুঝাতে বুঝাতে অনেক নর্মাল হয়েছে, তারপরে আমাকে বাসায় নিয়ে গেছে। এরপরে জীবনে ইয়া ছিল যে তুমি এখন কোথাও পড়াশোনা করতে পারবা না, কোথাও জব করতে পারবা না, বাসায় আসো, বাসায় থাকবা। আমি তখন বাসায় থাকা শুরু করলাম। এক বছর পরে সে ফিরলো, তখন বললো যে আমি ফিরবো, আমি তো কোথায় উঠবো, একটা বাসা তো নিতে হবে, তো তুমি একটা বাসা নাও, বাসা নিয়ে টাকা পয়সা যা লাগে আমি পাঠাচ্ছি, তুমি সব যা যা কিনতে হয় তুমি কিনে সংসার সাজাও, আমি এসে ওখানেই উঠবো। তখন আমি একটা বাসা নিলাম, সে এসে ওখানে উঠলো, আমিও তখন তার সাথে ওখানেই থাকলাম। পরে আব্বা বললো যে এইভাবে তো থাকা যাবে না, সামাজিকতা তো ব্যাপার আছে। তখন এদিকে আমার ভাইরা আমার বাবাকে ইনফ্লুয়েন্স করতে লাগলো যে আমাকে যেন মানে ত্যায্য করা হয় একটু।
ত্যায্য করনা?
হ্যাঁ, ছোট ভাই ভাবি এরা বোঝাতে লাগলো।
ছোট ভাই ভাবি মানে ভাবি তো আপনাকে বোধ হয়?
হ্যাঁ, এই ভাবি পরে আবার এইগুলো ইয়ে করছে আমাকে।
ভেরি ইন্টারেস্টিং। সি, এই ভাবি কিন্তু জীবনের সঙ্গে ফোন দিয়ে দিয়ে কথা বলার একটা সুযোগ করে দিয়েছে, এবং এই ভাবি এখন তার ফ্যামিলিকে ইন্সপায়ার করছে যে ওকে ত্যায্য কন্যা করে দাও। হিন্দি সিরিয়াল কেউ হার মানিয়ে ফেলছে আর কি। যাই হোক, বলুন তারপর।
বাবা বলছে না, আমার মেয়ে ভুল হইতেই পারে তার জীবনে একটা, কিন্তু তাকে তাই বলে আমি আমার লাইফ থেকে সরাই দিবো এটা তো ঠিক না। আর আমার ভাইদের একটা ইয়া ছিল, আমার প্রতি ক্লেশ ছিল যে আমি অ্যাডপ্টেড, আমাকে কেন আনা হলো।
জীবন তখন কোথায় যখন এই প্রবলেম গুলো হচ্ছে? তখন কি সিঙ্গাপুরে?
না, বাংলাদেশে।
তখন বাংলাদেশে? তো ওর ক্যাপাবিলিটি ছিল না আপনাকে নিয়ে যাওয়ার?
হ্যাঁ, ও তো নিয়ে গেছে, বাসা ভাড়া করেছি আমরা, আমরা ওখানে থাকছি।
ওখানে তখন স্টে করছিল?
হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে মানে যে টাকা পয়সা এনেছিল এগুলো বাসা ভাড়া এগুলো খরচ টরচ করতে মোটামুটি প্রায় শেষে।
ওই সময়টাতে ওর ফ্যামিলির সঙ্গে আপনার যোগাযোগ হওয়া বা দেখেছেন? তখনও দেখেন?
ফ্যামিলির সম্পর্ক কিছুই জানেন না তখন। তখন জীবন একটা দোকান নিল, বললো যে এখন আমার তো কিছু টাকা শর্ট, তোমার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসো। তোমার কি মাথা খারাপ? যে প্রবলেম গুলার জন্য আমি তারেককে ছেড়ে আসলাম সেই জিনিসগুলো এখন তুমি আমাকে করতে বলছো তোমার জন্য, আমি তোমার জীবনে বলবো না। এটা
এটা জীবনের সঙ্গে আপনার কথা হলো? বিয়ের কতদিন পরে ঘটনা
এটা? 3-4 মাস পরে। এর মধ্যে আমার ফ্যামিলিও জীবনকে একসেপ্ট করলো। তখন আমাদের ছোট্ট একটা গেট টুগেদার হলো, তখন আমার আম্মা ব্যাপারটা মেনে নিল। তখন আমিও আমার বাসায় আসতাম, আব্বা আম্মাও মানে আমার বাসায় আসতো, মোটামুটি সব স্বাভাবিক হতে লাগলো আবার।
ওকে,
এরপরে টাকার কথাটা খালুকে বলে ফেলে যে খালু আমি তো এখন দোকান নিচ্ছি, তো আমার তো কিছু টাকা শর্ট আছে, আপনি আমাকে 70,000 টাকা ম্যানেজ করে দেন। খালু আর এই ব্যাপারে কিছু বলে নাই। পরবর্তীতে খালু আমাকে ফোন করে জানায় যে এরকম জীবন 70,000 টাকা চাচ্ছে। আমি তো কেন দোকান নিবে, দোকান নিবে তা আমরা কি করবো, আব্বা আম্মা কেন দিবে, ও দিবে, ও যেখান থেকে পারে দিবে, না দিতে পারলে না দিবে। কারণ এটা নিয়ে জীবনের সাথে অনেক ঝগড়াঝাটি হয় আমার, যে তুমি কেন টাকা চাচ্ছ, ওকে তুমি বোঝার চেষ্টা করো, এটা যদি উত্তরের মধ্যে দোকানটা নেই তাহলে ফাইন্যান্সিয়াল ভাবে ভালোভাবে মানে গ্রো করতে পারবো, আর যদি অন্য কোথাও নেই মানে রিকভার করতে পারবো কিনা, সম্ভব আছে কিনা এটা ঠিক বলতে পারছি না। তখন আমি আবার আব্বাকে জানালাম, তোমার বললাম যেহেতু অমুক জায়গায় দোকান নিতে চায়, জায়গাটা বেশ অড প্লেস। তারপর বললো যে আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, সেখানে আমার মেয়ে ওই জায়গায় দোকান নিয়ে ওইখানে টিন শেডের ঘরে কিভাবে থাকবে, আমি মানুষকে কি বলবো? আচ্ছা ঠিক আছে, 70,000 টাকা তো তাহলে এটা আমাকে লিখা পড়া করে দিতে হবে, মানে স্ট্যাম্প পেপারে লেখা থাকবে যে 70,000 টাকা নিলাম, এটা আমি শোধ করে দিব।
এটা আপনার বাবা বললো?
হ্যাঁ,
আপনার মানে জীবনকে,
জীবনকে বললো।
ওকে,
জীবন রাজি হলো, বললো যে ঠিক আছে বাবা, আপনি যেভাবে চান সেভাবেই হবে। এইভাবে 70,000 টাকা আব্বা দিল, ও দোকানটা স্টার্ট করলো। আল্লাহর রহমতে বেশ ভালোই চলছিল আমাদের সংসার, দোকান। এরপর ও ভালো একটা দোকান পেয়ে গেল, সেখানেও আবার বেশ কিছু টাকা শর্ট, 1.5 লাখ টাকার মতো। তখন ও বললো যে তুমি 1.5 লাখ টাকা ম্যানেজ করো। আমি এখন 1.5 লাখ টাকা কোথায় পাবো এত টাকা? বলছে বাবাকে বলো, বাবাকে, বাবা দিবে। আগের টাকা শোধ করে দিয়েছে,
শোধ করে দিয়েছে?
হ্যাঁ
হ্যাঁ,
আগের টাকা শোধ করে দিয়েছে। বাবাকে বলো যে 1.5 লাখ টাকা দিতে আমি এটা শোধ করে দিব আস্তে আস্তে। তো বললাম যে ঠিক আছে, আব্বাকে বললাম। তো আব্বা বললো যে এই মুহূর্তে এত টাকা নাই। তখন আমার ভাই বেশ ভালো জব করে, বেশ ভালো টাকা বেতন পায়। তখন আব্বা বলে যে তুমি তো ভাইয়ের কাছে যাইতে পারো। তো বললো যে কিন্তু এইভাবে চাওয়া যাবে না, আমার কিছু বিয়ের গহনা ছিল, সেটা আমার ভাইয়ের কাছে আমি বন্ধক রাখলাম। এরপর মনে রাখবো টাকাগুলো এনে ওকে দিলাম, বেশ আবার ভালোভাবে দোকানটা চলতে লাগলো। আমাদের বিয়ের তখন 5 বছর, আমার কোনো
মানে জীবনের সাথে বিয়ের 5 বছর অতিবাহিত হয়েছে।
হ্যাঁ,
এবং আপনাদের তখন কোনো বেবি নেই?
না, বেবি নেই।
বেবি নেই মানে কি? আপনারা নিচ্ছিলেন না নাকি কোনো?
না, হচ্ছিল না।
আপনারা ডাক্তারের কাছে গিয়েছেন সেই সময়?
ও কোনো ডাক্তার দেখাতো না, এবং ও কখনোই আমাকে ডাক্তারের কাছে নিতও না।
ওকে ফাইন, আমরা আরেকটা বিরতি নেব। জীবন বহতা নদীর মতো, কখনো সেটা শুকিয়ে যায়, কখনো সেটা ভরা নদী। যে কথাটি বলি, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আসলে কোনোভাবেই আপনি অনুমান করতে পারবেন না যে কালকে আপনার জন্য কি ঘটনা অপেক্ষা করছে। আমরা প্ল্যান করি, পরিকল্পনা করি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আজ থেকে 5 বছর পরে এখানে থাকবো, ওটা করবো, এটা করবো, এটা বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন। কিন্তু উপরওয়ালা সবকিছুই হয়তো বা নির্ধারণ করে রাখেন আমাদের জন্য, এবং যে কারণেই অনেক সময় চিন্তা মতো অনেক কিছু হয় না। এখানেই হয়তো বা ভালো স্ট্যাবল হলে ভালোভাবেই মেনে নেওয়া যেত যে 5 বছর যেহেতু সুখে আছে, তাহলে সামনের জীবনটাও সুখে শান্তিতে থাকুক, ভুল যা হয়েছে অতীতে সবকিছু ভুলে এগিয়ে যাক। মানুষ তো একটাই মাত্র জীবন, কিন্তু আসলেই তা কি হয়, সে প্রশ্নের উত্তর আমরা খুঁজবো মাত্র 5 মিনিট পর। হৃদিকে দেখার জন্য আসতে পারেন আমার ফেসবুক পেজে, ছোট্ট একটা ভিডিও লিঙ্ক আছে, সেটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেওয়া আছে। যারা ভিডিওটি দেখবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, kibriya.rj, পেজটি আরজে কিবরিয়া নামে আছে, লাইক দেবেন প্লিজ। ফিরে আসছি 5 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার, the better, closer, the top, closer, zero, into 8-9, low, hence, present, close up,
four, which finish, cheap, period, please, I give an answer, yeah, name, check if the, rst, rj, dot, iabrkej, dot, adria, dash, kim, slash, dot, com, book, dot, www, get taken on Facebook, for then, subscribe, channel, for YouTube, now, please, you to take your video, take a day, our channel, come on, YouTube, এটা আছে লিঙ্ক একটা ভিডিও, ছোট পেজ ফেসবুক পারেন আমার জন্য আসতে দেখা যায়। পর মিনিট পাঁচও মাত্র খুঁজবো তোর আমরা প্রশ্নের উপায় সেটা কি হয় আসলে জীবন তাই মাত্র একটা এক মানুষ এগিয়ে যায় কিছু ভুলে সবচেয়ে অতীতে যা হয়ে ভুলে থাকুক শান্তিটাও সুখে আমরা জীবন তাহলে সাথে তো সুখে আর বছর যেহেতু পারে নেওয়া যায় ওই ভালোভাবে হলে স্ট্যাবল ভালো হয়তো বা এখানেই হয় এখানে হয় না অনেক চিন্তা মতো সময় অনেক সেই যে কারোর জন্য এবং আমাদের জোরে রাখ নির্ধারণ হয়তো বা কিছুই বলার সব উপর কিন্তু ওজন খুবই প্রয়োজন জন্য একটা বেঁচে থাক এটা করবো না করবো থাকবো ওপরে এখানে 5 বছর পার থেকে মানে যাওয়ার জন্য কি এগিয়ে যায় সামনে দিনা করি বিকল্প করি প্ল্যান করছি আমরা রক্ষা করি অপেক্ষা ঘটনার জন্য কি আপনার কাল না যে কাল পারবেন মনে করতে আপনি অনুকোনভাবে
জীবন
নাটক বলি জীবন নাটক আসলেও আপনি অনুমান ভাবিয়ে পারবেন মনে করতে জন্য কি আপনার কাল কাজে কাজ ভালোভাবে হলে মেনে আছে ওই মেনে বসে যেহেতু পাঁচ আছে সুখে আমরা জীবনটা হলে শান্তিটা সুখে ভুলে থাকবো অতীতে যা হয়েছে কিছু ভুলে সব মানুষ এগিয়ে যায় একটাই তো জীবন এই মাত্র যে আসলেই কিনে সেটা কি হয় তো আমরা প্রশ্নের বুঝবো তো মাত্র মিনিট পাঁচ
The bitter, the up, closer, closer, zero, into each night, low, it presents, hence,
for, cheaper,
close up,
free as chupini, like the pen, please, via name, best, it's a, r-a dot, g-k-b-r-j, k-e-b-r-i-l, book, dot, j, slab, r-a dot, ski, dot, r-w, dot, call, dot, facebook, chicken, i-w, w, আমার ফেসবুক আর ইউটিউব সাবস্ক্রাইব যারা ভিডিও প্লিজ চ্যানেলটি করবেন আমাকে এটা দেয়া ইউটিউব দেখবি চ্যানেল আমার ইউটিউব আছে এটা ছোট লিঙ্কস মিনিট পর ফেসবুক রিভিউ জন্য আসতে পেজ একটা ভিডিওকে দেখা যাবে আমার পাঁচ ওর প্রশ্নের খুঁজবো সো তো আমরা জীবন মাত্র এই মাত্র যে আসলে চিন্তা কি হয় অতীতে একটা এগিয়ে যায় ভুষত সবতে থাকুক যা হয়ে কিছু ভুলে মানুষ আমার জীবনে শান্তিতে সুখে ওই মেনটাও সুখে তো যে ভালোভাবে নেওয়া যায় আছে তাহলে সেখানেই হয় বছর যেহেতু স্ট্যাবল হয় না সময় ভালো একটু হলে চিন্তা মতো অনেক কিছু হয়তো বা করে রাখছেন এবং নির্ধারণ করেই যে কারণ কিছু অনেক সেনা আমাদের উপরে হয়তো বা এটা বেঁচে থাকবেন তা করবো এটা করবো খুবই প্রয়োজন কিন্তু এটার জন্য পাঁচ থেকে তোলা সব প্ল্যান করার জন্য পাঁচ বছর থাকবো করি পুনা করি কে এগিয়ে জানে ওটা এখানে হচ্ছে আমরা বিকল্প সামনে দিয়ে কোনোভাবেই মনে করতে না যে কার জন্য কি আপনি অপেক্ষা কাল ঘটনা পারবেন সেটা ভয় আপনার যে কথাটি বল নাটকীয় এই পড়ানো দিক হয়েছে বলি যে কখনো আসল তো কখন নাটকে বহতা লুকিয়ে যায় না আরেকটা বল নদীর মতন সেটা ওকে আমরা বিরতি নেব জীবন
ডাক্তার কখনোই সেই সময় দেখা খারাপ আমাকে ডাক নিত গিয়েছেন ও করতো না রঙ্গ করি নাই
মানে কি আপনার নাকি
না হচ্ছিল না
আপনারা রেবি নিয়ে মারা নিচ্ছিলেন ও ডাক্তারের কাছে আজ বাদ প্রতিবাদের পরে তখন এবং আপনার সাথে কোনো বেবি হয়েছে জীবন
মানে 5 বছর আমার ফেসবুক যারা ভিডিও আমার ইউটিউব আমরা ডাব্লিউ সাবস্ক্রাইব করবেন আছে প্লিজ ফেসবুকে ছোট আমার ইউটিউবটি দেখবে লিঙ্ক এটা আমি নিচ্ছে এটা দেয়া রিদিক পেজ চ্যানেল পাঁচকে দেখার প্রশ্নের জন্য আসতে পারেন আমার একটা ভিডিও মাত্র খুঁজবো ভুল আসলে
একটা কি হয় এই মাত্র জীবন, তো আমরা এগিয়ে যাই অতীতে মানুষ যা হয়ে আমরা জীবন সবচেয়ে থাকুক সুখে আসতো, কিছু ভুলেই মেরে শান্তিতে নেওয়া যেত যে পার আছে হয় না, তাও সুখেই হয় এবং ভালোভাবে বসে যেত, তাহলে অনেক ধরন চিন্তা মতো হয়তো বা যে কারণ করে রাখে ভালো অনেক কিছু হলে কিছু নেই সময় উপর এবং বেঁচে থাক কিন্তু খুবই প্রয়োগ করবো এখানে আমাদের দুজন হয়তো বাঁচার জন্য কিটা করবো এখানে কি এগিয়ে যা করি থাকবো প্ল্যান আজ থেকে আমরা করি পাঁচ বছর দেওয়ার জন্য বলার সব অপের জন্য কি মনে করতে কোনোভাবে বিকল্প আপনি অনুঘটন না যে কাজ কাল সামনে দিয়ে যে কথা ঠিকঠাক করতে সরিয়েও সেটা পারবেন না কখনো সুখের ছিল এই বোন নাটকে আপনার পড়ানো দিয়ে বলি যে আমরা দিয়ে যাব তো কখনো হতা নুন সেটা ওকে আরেকটা নদীর মতো নাটক
ডাক্তার বেশ আবার ভালো এনে ওকে দিলাম বন্ধক রাখানটা চলছে টাকা গুলো না ছিল আমার ভাইয়ের বন্ধক রাখে এরকম কিছু দিল আমি বনাচ্ছি এনে ওখানে দিয়ে আমি বেশ ভাইয়েরকে দিলাম
জীবন আরেকটা বলি জীবনের মতো এটা ভয় ছিল সেটা আসলে কখনো সে কথাটি দিয়ে যায় যে নাটকের জন্য কি বোন নাটক অনুভাবে কাল গিয়েও না যে কারে কে আপনার আপনি অনুভব পারবেন না রানো দীক্ষা করতে করতে ঘটনা অপেক্ষা থাকবো ওঠার জন্য আমরা সামনে দিকে বিকল্প প্ল্যান করি এগিয়ে যা করি আজ থেকে কিছু বেঁচে থাকবে এখানে ধারণ করে তা করবো এটা করবো তার জন্য কুজন অনেক সাত বছর যে কারণে ওটা রাখে কিন্তু হয়তো বা নিয়ম এবং হয় না আমাদের উপরওয়ালা সব চিন্তা মতো এখানেই হয় বিপ্রয়োগ এখানেই স্ট্যাবলই মেনে হলে সুখে অনেক কিছু সময় ইচ্ছে আছে যেহেতু ভালো আমার জীবন রয়েছে বাজে নেওয়া যাচ্ছে তো একটাই ভালোভাবে অতীতে কিছু ভুলে তো বা শান্তি ভুলটাও সুখে যা হয়েছে মানুষ কিন্তু প্রশ্নের উপর এগিয়ে যাস তো তাহলে শান্তি থাকুক তা কি হয় জীবন সব কেন আসতে তো আমরা হৃদিক আসলি তো আমরা জীবন আসলে কিন্তু থাকবো কিছু ভুল যা হয়েছে নেওয়া যায় শান্তি সুখে সুস্থ মানুষ তো যে পারোই মেন তাহলে হয় না তেমনটা সুখের বসে যেহেতু আছে ভালোভাবেই হয় চিন্তা মতো কিছু যে কারণে অনেক কিছু ওটা রাখ নির্ধারণ অনেক সেই হয়তো বা এক সময় ইচ্ছে হলে ভালো করবো এখানে দুজন আমাদের যার জন্য এবং খুবই প্রয়োগ কিন্তু উপর এর হয়তো বা বেঁচে থাকা পাঁচ বছর এটা করবো না আজ থেকে করি পোনা করি প্ল্যান করার জন্য কি এগিয়ে যাচ্ছে আমরা কাল থাকবো কোনোভাবে বলার সবাই আপনি অনুর জন্য কি সামনে দিন আজ কার ঘটনা বিকল্প মনে করতে অপেক্ষা করছিও পারবেন আসলে কথাটি সেটা ভবন নাটক খেয়া করতে কখনো সে আপনার লেই প্রিয় প্রায় বহতা না আমরা আড়া নদী কোনো সেটা শো কখন দিয়ে যায় বলি যে আরেকটা ওকে দিনে দেখা নাটক সেই সময় জীবন আমাকে ডাকনি তো নদীর মতো ও কোনো ডাক্তার ভেবে নিয়ে গিয়েছেন নাকি কোনো আর আছে তো না কখনোই ছিল না না হতেই নাই ছিল না আপনার ডাক্তার কে মানে কি আপনি এবং আপনি তখন কোন বেবি হয়েছে পাঁচ বছর অতি বাই মানে
জীবন পাঁচ বছরকে দিলাম আবার ভালো অন্ধ রাখাভাবে যখন বেশ টাকা গুলো লাগলো এনে ঘনা ছিল ভাইয়ের আমার কোনো টাকা ঘনা ছিল
এবং আপনার মানে সেই সময় জীবনের সাথে হয়েছে কোনো বেবি তখন
কখনোই কোনো ডাক্তারই নেই
মানে কি
আপনার দেখা
আপনারা ছিলেন বিরতি নেবো জীবন
ছিল
নদীর মতো আমরা ওকে আরেকটা পেটা
ভরি
কখন বহতানু কখনো সে নাকি ছিল যায় নাটক সেটা যে কথাটি বানো দিই আসলে আপনি অনুমেয় প্রিয়, কোনোভাবেই ঘটনা আখড়া করতে নাটমান করতে পারবেন না। আপনার না যে কাজ কালছে আমরা থাকবো, ওটা অপেক্ষা থেকে প্ল্যান এটার জন্য করি সামনে দিয়ে বিকল্পনা মানুষ ভুলে তো বা অতীতে চিন্তা সুখে শান্তি কিছু ভুলে ভালোভাবে সব প্রশ্নের হৃদিক আমরা তো তাহলে কি হয় আসতে এগিয়ে যায় থাকুক দেখা যায় আসলে ছোটটাকে দেয়া দেয় সে পারেন আমার ফেসবুক আছে বুঝবো এই মাত্র মিনিট পর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাঁচ পর চ্যানেল একটা ভিডিও ফেসবুক পেজ আছে মাত্র এটা আমি প্রশ্নের একটা ভিডিওকে দেখা যা কি হয় সে খুঁজবো তো পর পারেন আমার জন্য আসতে জীবন কিছু ভুল আসলে অতীতে থাকুক আমার জীবন তো আমরা ভুল একটা এগিয়ে যায় স্ট্যাবল এই মাত্র যে পারে নেওয়া যে সব তাহলে শান্ত সুখে মানুষ শান্তি যা হয়ে হয় না ওই মেশ তো সুখে আরো যেখানেই হয় রাখা অনেক কিছু যে কারণ আছে ভালোভাবে অনেক কিছু নির্ধারণ চিন্তা মতো করবো এই সময় সেজন এবং ভালো এখানে হয়তো বা এখানে আমাদের যার জন্য একটু হলে উপর খুবই প্রেম করি হয়তো বা কিন্তু প্ল্যান আর থেকে যেটা করবো এটা বেঁচে থাক এটার জন্য করি পুনে পাঁচ বছর হচ্ছে আমরা ঘটনা থাকবো অপেক্ষা করছি কথাটি পারবেন দিও এই বহতা নড়ানো দিকে আপনাকে আমরা বিরতি নেবো শুকিয়ে যায় আরেকটা প্রশ্ন সেটা শো কখন বলি ওকে সেই সময় গিয়েছেন নদীর মতো নাটক জীবন ভেবে নিন নাকি আপনার
কখনোই ছিল না
মানে কি আপনার ডাক্তারের কাছে ছিল না হয়েছে সাথে কোনো বেবি নদী বাইক
আবার ভালো ভাইয়ের কিছু বন্ধক রাখা না ছিল বিয়ের আমি আমার ভাইয়ের গেলাম
কালকে আপনার জন্য নাটক ঘটনা অপেক্ষা আমরা না যে কাল পারবেন মন করতে খেয়া করি পুরনোভাবে এই কল্পনা আজ থেকে পাওয়ার জন্য প্ল্যান করে বেঁচে থাকে সামনে দেখা করি এটা করবো এগিয়ে যাবে এখানে তার জন্য এটা করবো পাঁচ বছর অনেক কিছুই হয়তো মানুষজন এবং নির্ধারণ যেহেতু যে কারণে তার মতো রাখে উপর ওখানেই হয় কিন্তু আমাদের ছবি প্রয়োজন আমার জীবন হয় না তাহলে সব মানুষ সুখে এখানে হলে মেনে আজ এই স্ট্যাবল সময় অনেক কিছু যে ভালোই মেনে একটাই যা হয়েছে শান্তি হয়তো বা সুখে আছে অতীতে ভুল সবকিছু ভুলে মানে আসতে জীবন তাহলে সাত আমরা প্রশ্নের ভালোভাবে এগিয়ে যায় কি হয় তো হৃদিকে দেখা যে থাকুক এই মাত্র আছে পরে আমাকে দেয় আসতো মিনিট ফেসবুক আসলি যে ছোটটা খুঁজবো সে পাঁচ পেজে আমার চ্যানেল চ্যানেলটি মাত্র সাবস্ক্রাইব লিঙ্ক একটা ভিডিও অর আমার ইউটিউব একটা ভিডিও আমার ইউটিউব স্ল্যাশ ঠিকানা এটা আমার ফেসবুক লাইক দেবেন করবেন ডট কম এন্ড প্লিজ বুক ডট বি আর ইউটি দেখবে সে ডট আর এ ডট ডাব্লিউ ডট ফেসবুক আর ডট এস সি আর আর জি আর ডাব্লিউ ফিরে আসবে যে নামে আর আই এ ডাব্লিউ ডট কি বেন সি পা ইন টু টেস্ট জিরো ক্লোজ আপ প্রেজেন্ট কি কি ইট নাইট দ্য বিট কে ইট লাচ মিনিট ব্লু ইট ক্লোজার ফর দ্য ক্লোজার এন্ড ক্লোজ আপ টু দ্য ইন টু দ্য বিট Close up. Firasha. Present. Four. Hello. Like the bin. Close up. Test. Zero. Each night. Please. That's it. Yeah, name. You keep this cheap patch penny. Under IABR slash Corbin. KE dot FILA dot W dash skip J. Okay, take on channel. This RG dot R YouTube. and subscribe about.com ridhipriya.wbook.wm or Facebook যারা ভিডিও চ্যানেল আছে পেজ আমার ইউটিউব মিনিট থেকে দেয়া আছেন প্লিজ ইউটিউব দেখ পাঁচ ফেসবুক লিংক পর তো মাত্র ছোটটা কি হয় দেখা বুঝবো সেটা একটা ভিডিও প্রশ্নের জন্য আসতে পারেন আমার কিছু ভুলে জীবন আসলে ভুল কিন্তু অতীতে একটা আমার জীবনে থাকুক সব তো আমরা সুখে তাহলে সবাই শান্তি থাক মানুষ হয় না উল্টা হয়ে এগিয়ে যায় ওই মেয়েই মাত্র স্ট্যাবল নেওয়া যেত যে পাঁচ সুখে আসতো যেহেতু আছে যে কারণে অনেক কিছু ভালো ভালো রাখা নেই হয় কিছু অনেক চিন্তা মতো নির্ধারণ নেই করবো এই জন্য সময় ভালো এবং এখানে তার জন্য হয়তো বা আজ থেকে আমাদের যা বেঁচে থাকা করবো না করি কিন্তু হয়তো বা নেওয়ার জন্য প্ল্যান করে হলে করি খুবই প্রয়োগ উপর না যে কা আপনি অনুমতি এগিয়ে যে ঘটনা আছে আমরা থাকবো পাঁচ বছর নেই কাল জন্য কি আসলে কোনো ভাবে বিকল্প পেয়েছি মানে করতে সেটা ভয় কখনো চলার সব অপেক্ষণ নাটকের কথা শিক্ষা করতে আপনার সামনে দিয়ে ফাইন আমরা বহত আনলেই পারবেন বড় নদী
আমাকে দিলাম
জীবন পরীক্ষা করছি আমরা অপেক পারবেন না যে কারা করি ঘটনা বেঁচে থাকুন ভাবি বিকল্প সামনে দেওয়ার জন্য আজ থেকে পরে এখানে প্ল্যান করবো এটার জন্য পাঁচ বছর কি এগিয়ে যাওয়া করবো কিছুই অনেক সময় এবং হয়তো পাঁচ বছর যেহেতু নির্ধারণ যে কারণে রাখেন তার মতো নেই হয় উপর কিন্তু মাত্র এটা কি হয় ছোট কিছু ভুলিকে দেখা জীবন একটা ভিডিও আসলে এই জন্য আসতে প্রশ্নের ভুল পারেন আমাকে আমরা ঘটনা উপর খুবই প্রয়োজন যে কাজ থাকবো করি ভুল হলে বিকল্প কাল মান করতে আসার জন্য কি পাঁচ বছর কোনোভাবেই কখনো অপেক্ষা সব এটা
exclusively on FusionBD.com.